exclusively on FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
দেখতে দেখতে সময় চলে গেল অনেক দিন। আমি আরজি কেভড়িয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি এবং ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর অনেক বেশি পরিবর্তিত একটি ডর, কারণ ডরের রাত ১২টার যে সেগমেন্ট সেটা সম্পূর্ণই রিসার্চেবল, একেবারেই অন্যরকম। যে পার্টি আমরা বলি ট্যারট কার্ড স্পেশাল রাউন্ড, এবং এটার মেন্টর হচ্ছে রেজা ভাই। প্রিয় শ্রোতা, আরো একবার আমন্ত্রণ ভয়ের রাজ্যে। এই কথাটা এই জন্যই বলছি, আমরা আসলে ভয় খুঁজি, ভয়কে বোঝার চেষ্টা করি, ভয়ের অনুভূতি হাজার অন্তরে স্পর্শ করাই। প্রিয় শ্রোতা, যদি আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। শুরুতেই আমরা আপনাদেরকে কিছু স্টোরি সাথ দিতে চাই। প্রিয় শ্রোতা, আশা করছি পুরো অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আমরা কথা না বাড়িয়ে প্রথমেই সুমন এবং লোবানের অন দ্য স্পটে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আপনাদেরকে শোনাচ্ছি, তারপর মূল গল্পে প্রবেশ করব।
রাত মোটামুটি মাঝরাত, তারপরও এত ক্যাচাল লোবান।
স্বাভাবিক সময়ের চেয়ে কিন্তু ক্যাচাল কমই আছে, এত বেশি ক্যাচাল না।
না, আমার কাছে মনে হচ্ছে ক্যাচাল, আর আজকে খুব রাশের মধ্যে আমরা আছি, মানে পৌঁছাইছি যে কোনোভাবে, এটা হচ্ছে আসল বিষয়। সবাই একটু কনফিউজ হয়ে যেতে পারে যারা রেডিওতে শুনবে আমাদেরকে, যে আমরা কি বলছি না বলছি, কোথেকে বলছি। তো তাদের জন্য একটু বলি যে আমরা তো মিরপুরে চলে আসছি,
অলরেডি পৌঁছায় গেছি।
আসলে আমরা
গাড়ি দিয়েই আমরা চলে আসছি,
করে আসলে যেভাবে আসাটা আসলে মানে আমরা এই জন্য প্ল্যান করে আসতে পারিনি। আজকে এমন ভাবে আসতে হয়েছে যে আমি আর লোবান চলে এসেছি, গেস্টরা এখনো যোগ দেওয়া বাকি আছে, আমরা তাদের জন্য ওয়েট করছি। অন্য একটা গাড়িতে আবার তাদেরকে আনা হচ্ছে। তো আসলে কিছু একটু ঝামেলার জন্য আজকে খুব
এমন বেশি পরিপাটি নই আজকে, আমরা
গুছানো কিছুই নাই আসলে।
তারপরও আমরা কিন্তু অনেকক্ষণই আসছি, বাকিদের অবস্থা কি একটু জানার দরকার না?
ফোন দিয়ে জানছি এখনই। তো আমরা যে জায়গাটাতে আছি মিরপুরের, আমাদের গন্তব্যটা এখান থেকে খুব বেশি দূরে না, মাত্র পাঁচ মিনিট যদি আমরা হাঁটি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো ওটা।
ফাইন, তাহলে কি আমরা এখানেই বাকিদের জন্য
আমরা এখানেই থাকি, কারণ ভেতরে যদি ঢুকে যাই আমরা গলিতে তখন দেখা গেছে আমাদের
পেয়ে
অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমাদের অতিথি সোহেল এবং সোহাগ আমাদের সাথে যোগ দেয় এবং আমরা পৌঁছে যাই আমাদের আজকের গন্তব্য হন্টেড বাসাটিতে। ওকে, পৌঁছে গেছি। আমি সুমন এবং সেই সাথে লোবান এবং আজকের অতিথিরা, আমরা প্রত্যেকেই এই মুহূর্তে হন্টেড বাসাটিতে আছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের মূল জার্নিটি স্টার্ট করব এবং এর মধ্যে সাউন্ড চেক করা হয়ে গেছে আমাদের। একটু শুরুতেই বলে দিই, আজকে দুজন অতিথি আমার সঙ্গে রয়েছেন এবং দুজনেরই দুর্দান্ত রকমের ঘটনা রয়েছে আমি যতটুকু শুনেছি তাদের কাছে। দেখা যাক এবার আপনাদের কাছে কতটুকু কি রকম লাগে। তবে এতটুকু বলি যে বাসাটিতে আছি এই বাসাটি আমরা এখনো নিজে থেকে বলছি না হন্টেড হাউস, এই জন্য বলছি না। আমরা আসলে এখানে আজকে একটু ভিন্ন রকম, যেটা হয় যে আমরা সাধারণত হন্টেড হাউস যেগুলো আমরা জানি এবং হচ্ছে সেখানেই যাই, কিন্তু আজকে আমরা শুধু তাদের কাছে শুনেছি, আমরা উই আর নট শিওর যে এই বাসাটা হন্টেড কিনা। বাট আজকে আমরা এখানে বসে আমরা নিজেরাই পরীক্ষা করব আসলে এটা হন্টেড কিনা। যদি আমরা দেখি যে আমরা এখানে যারা আছি কোনো কিছুর যদি এক্সিস্টেন্স আমরা ফিল করতে না পারি হয়তোবা এটা হন্টেড হাউস হিসেবে আমরা কাউন্ট করব না। যদি হ্যাঁ হন্টেড হাউস যদি হয়ে থাকে অবশ্যই পুরো ডর টিম অর্থাৎ উইথ রেজা ভাই আমরা আবার এই বাসাটিতে আসতে পারি। যদি আসলে বলতে পারেন আজকে এই বাসাটি হন্টেড কিনা এটা আমরা আসলে পরীক্ষা করে দেখার জন্যই আসছি এবং এই ফাঁকে আমরা আমাদের সাথে যেই অতিথিরা জয়েন করেছে তাদের ঘটনাগুলো শুনব। তো মূল জার্নি শুরু করার আগে এতটুকু বলে রাখি আজকে আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে ইনকমপ্লিট একটা ফ্ল্যাট বলবো। এই ফ্ল্যাটটার 80% কাজ হয়ে গেছে এবং ছয়তলা একটা বিল্ডিং, এর চতুর্থ তলায় আমরা আছি। আর পাশের ইউনিটে যে ফ্যামিলিটা আছে আসলে তাদের সাথেই ঘটনাগুলো ঘটেছে, ইনফ্যাক্ট তারা খেয়াল করেছে। ইনকমপ্লিট একটা ফ্ল্যাটে আজকে ডট ধারণ করছি। দুটো ইউনিট রয়েছে, একটা ইউনিট ইনকমপ্লিট আর একটাতে হচ্ছে বাসার মানুষজন থাকছে। সো আমরা রয়েছি ইনকমপ্লিট অংশে, এখান থেকে আজকে ডটটা ধারণ করব। বলা হয়েছে যে এখানে ওনাদের অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে এই জায়গাটাতে। সো আমরা আসলে এক্সপিরিয়েন্স করে দেখতে চাই আজকে যে আসলে এই জায়গাতে কোনো কিছু প্রবলেম আছে কিনা, যদি থাকে পরবর্তী স্টেপে দেখা যাক কি করা যায়, ডটিং কি করতে পারে। সো চলুন আপাতত যেই অতিথিরা আমার সাথে আছে তাদের সাথেই মূল জার্নিটা শুরু করি। শুরুতে আমার পরিচয়টা একবার দিয়ে নেই, আমি সুমন আছি, আপনাদের পরিচয়টাও আমি একটু জানতে চাই এক এক করে। আজকে প্রথমে আপনাকে দিয়ে শুরু করি।
আমার নাম সোহাগ।
সোহাগ, সোহাগ ভাই কি করেন আপনি?
আমি বিজনেস করি।
বিজনেস করছেন, ওকে। বিজনেসের ফাঁকেও যে আপনি ডর শোনার টাইম পান?
হ্যাঁ, আমি কন্টিনিউ শুনি এবং বেশ ভালো লাগে এবং এটা আমি পছন্দ করি, সেই শুরু থেকেই শুনি মোটামুটি।
শুনে খুবই ভালো লাগলো যে এত ব্যস্ততার মাঝেও যখন মানুষজন টাইম বের করে ডর শুনে আমাদের মনে হয় যে আমরা যে পরিশ্রমটা করি সেটা কিছুটা হলেও হয়তো বা সার্থক। ওকে সোহাগ ভাই, আমি যতটুকু জানি যে টাঙ্গাইলের একটা ঘটনা আছে হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং এবং আমি আসলে এই ঘটনা প্রথমে শুনতে চাই।
হ্যাঁ অবশ্যই। তো টাঙ্গাইলের যে ঘটনাটা সেটা হচ্ছে এটা অনেক পুরনো একটা ঘটনা। এই ফ্যামিলিতে প্রথম যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে যে প্রথম যে বৃদ্ধ লোক যে দাদা ছিল একটু কবিরাজি জানত, তো উনি কিছু জিন বন্দী করে রাখত। তো মোটামুটি ওই জিনগুলো ওনার সঙ্গে লাস্টের দিকে যখন বিট্রা করে উনি ওদেরকে বোতলে করে কোথাও কোনো এক জায়গায় পুঁতে রাখছিল। তো তারপরে সেইটা কি হয়েছে উনি জানে না, তো মাঝে মাঝে ওরা ডিস্টার্ব করত। তারপর থেকে উনি কিছুদিন ভালো ছিল, মোটামুটি কোনো প্রবলেম ছিল না। পরে উনি যেটা করলো, ওনার ইচ্ছা ছিল যে ওনার এলাকায় বা ওনার বাড়িতে একটা মসজিদ করবে। উনি জানে না যে ওই জায়গাটাতেই জিনগুলো পোতা ছিল, তো ওই জায়গাটাতেই মসজিদটার কাজ শুরু করা হয়।
কিন্তু উনি নিজেই তো পুঁতেছেন।
হ্যাঁ, উনি নিজেই পুঁতেছিল বা ওনার ওই সময় স্মরণ ছিল না বা যে কোনো কারণবশত ওটা হয়ে যায়। মসজিদ করার শুরুর থেকেই ওনার সাথে কিছু একটা প্রবলেম শুরু হয়। তো তখন উনি বুঝতে পারে যে একটা খারাপ ঘটনা ঘটে গেছে, এটা আমার করা ঠিক হয়নি। তো তারপরে উনি মসজিদ করে এবং মসজিদ যেই দিন উদ্বোধন করে তো সেই দিনেই উনি অসুস্থ হয়ে যায় এবং বিছানায় পড়ে যায়। তো বিছানায় পড়ার পরে উনি অনেকদিন অসুস্থ থাকে। অসুস্থ থাকার পরে উনি হঠাৎ করে একদিন সকালে দেখে যে উনি ঘরের ভিতরে রশিতে ঝুলতেছে, ফাঁস দিয়ে মারা গেছে।
এখন তার এজ কত ছিল?
তখন ওনার 80+। তো সবাই চিন্তা করলো যে বৃদ্ধ লোক ফাঁসি দিল কিভাবে, উনি তো বিছানায় পড়েছিল অসুস্থ। পরে পুলিশ টুরিস্ট আসছিল, তারাও তো কোনো কিছু খুঁজে পায়নি। তো তখন থেকে ওদের ফ্যামিলিতে প্রবলেমটা শুরু হয়। এরপর থেকে ওনার যে বড় ছেলে উনিও একটা সময় গিয়ে যে রাতের বেলায় ঘুরে বেড়াইতো একা একাই, পুকুরে যায় নামতো, লোকজন যায় আবার ধরে নিয়ে আসতো।
হঠাৎ করে হয় নাকি এমনিতে স্বাভাবিক ছিল?
স্বাভাবিক মানুষ। তো আগে থেকেই ওর এলাকার মানুষ জানতো যে তো দাদার সঙ্গে জিন ছিল, তো ওনার সঙ্গেও ওরা মনে করতো যে ওদের বাড়িতে কিছু একটা ঘটনা ঘটে। তো অনেক কবিরাজ টবিরাজ নিয়ে আসছিল, তারাও কিছু করতে পারেনি। ওনার তখন মেবি 40-45 এর মতো বয়স, উনিও একটা সময় যে সুসাইড করেন।
একইভাবে
ফাঁসি দিয়ে উনি অসুস্থ হয়ে যায়। ঠিক ওনার বাবা যেভাবে সুসাইড করছিল ঠিক ওইভাবে। ওনার হচ্ছে তিন সন্তান ছিল, তিন সন্তানের মধ্যে যে বড় সন্তান উনিও ঠিক ওইভাবেই মারা যায়। ওই রকম সিমটম হইতো যে একটা সময় যায় গাছের মগডালে যায় উঠে থাকতো, বিভিন্ন সময় রাত্রে বেলায় ঘোরাঘুরি করতো, একা একা কথা বলতো। তো একটা সময় যে অসুস্থ হয়, মানে সেম ভাবেই এই ঘটনাগুলো ঘটতে থাকে। এইভাবে প্রায় 14-15 জন এ পর্যন্ত সুসাইড করেছে।
মানে সেই,
হ্যাঁ সেই তখন
কবিরাজ থেকে শুরু করে তার জেনারেশন,
এবং স্টিল নাও এটা 4-5 মাস আগে একজন সুসাইড করছে। এবং এগুলো নিয়ে পুলিশ অনেক কিছু তদন্ত করছে কিন্তু কোন রেজাল্ট পায়নি।
আচ্ছা এক মিনিট, যে 4-5 মাস আগেও যে সুইসাইডের ঘটনাটা ওই বাড়িতে ঘটেছে তারও কি সেম সিমটম দেখা গেছে?
হ্যাঁ ঠিক এইরকম, যে দাদা ছিল তার যে বড় ছেলে ছিল, বড় ছেলে মারা গেছে, তার যে তিনজন ছেলে মেয়ে ছিল, মানে প্রত্যেক জনারই বড় যে ছেলে মেয়ে যেই থাকতো সে তার সাথে এই ঘটনাটা করে ঘটে।
কিন্তু ওটা যেহেতু ওরা জানে বা যে বুঝে গেছে যে এই ধরনের সিমটম দেখা দেয় এবং বড়দের সঙ্গে এটা
না, ওনারা এগুলো হচ্ছে অনেক কবিরাজ দেখাইছে, ডাক্তার দেখাইছে কিন্তু কোনো ফল পায়নি। দেখা যায় যে হঠাৎ করে রাত্রে একদিন,
না আমি বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে যখন এই ধরনের সিমটম দেখা দেয় তারা তো গেস করতে পারে যে কিছু একটা আবার দুর্ঘটনা ঘটাতে পারে, তখন তো তাকে খুব এক্সট্রা কেয়ারে রাখা দরকার।
এটা দেখা যায় যে সবসময় ওরা কাজ করতেছে বা সবসময় সাথে আছে, হঠাৎ একদিন দেখা গেল যে কেউ নাই, যে কোনো কারণবশত ওই সময় এই ঘটনাটা ঘটে যাচ্ছে।
আমার তো ধারণা যে ওই ফ্যামিলির যারা মেম্বার আছে এবং বিশেষ করে যারা বড় সন্তান আছে
তাদের জন্য
খুব মানসিক ভাবে যন্ত্রণা।
রিসেন্ট যে মারা গেছে ওর বয়স ছিল হচ্ছে 18 বছর।
আপনার কি শিওর তার অন্য কোন ধরনের কোন কিছু তার থাকে বা অন্য
এই ধরনের কোনো কিছু ছিল না? তো
এইটা কেন ঘটছে ওই ফ্যামিলি,
এইটা যদি কোনো অসুখ থাকতো বা ফ্যামিলিগত কোন রোগ থাকে, অথবা যেহেতু দাদার সঙ্গে জিন ছিল তারাও এই ঘটনাটা ঘটাইতে পারে।
বলেছেন যে ওনারা চেষ্টা করেছে কবিরাজ,
ওনারা বলছে যে জিন আছে, এরা আপনাদের ফ্যামিলিটাকে খুব ভালোভাবে বাঁচতে দিবে না, এবং সব বড় যারা থাকবে যারা একটু ভালো চালাক চতুর থাকবে এবং বিশেষ করে বড় যে থাকবে সবার বড় তার সঙ্গে খারাপ কিছু ঘটনা ঘটবে।
এটা সেই কবিরাজ বলেছে। সো কোন ধরনের কিওর এখনো
ওনারা অনেক কিছুই করছে কিন্তু কোনো কিছুতেই কোনো ফল।
ভয়ঙ্কর একটা ঘটনা, একই সাথে ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর বটে। ওই ফ্যামিলির কোন মেম্বারের সাথে যদি আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারতাম তাহলে হয়তো বা আরো পুরো বিষয়টা শুনলে খুবই ভালোভাবে আমরা বুঝতে পারতাম যে আসলে ঘটনাটা কি। এনিওয়েজ তারপরও আপনি সেটা শেয়ার করেছেন বলেই এই ঘটনাটা আমাদের সামনে এসেছে এবং এই থ্রুতে কিন্তু আজকে হাজার হাজার লাখ লাখ মানুষও জানতে পারছে। এই জন্যই বলি যে আপনার আশেপাশেও যদি যারা শুনছেন রেডিওতে আপনাদের আশেপাশে যদি এই ধরনের প্যারানর্মাল ঘটনা ঘটে গিয়ে থাকে আপনারা কিন্তু চাইলে এভাবে এসে সোহাগ ভাইয়ের মতো শেয়ার করতে পারেন। ওকে, খুব ইন্টারেস্টিং, কি বলবো, আমি আসলে বুঝতে পারছি না যে আসলে আমার মনে হয় কি ওনাদের উচিত যে ডাক্তারের সাথে কনসাল্ট করে যে পুরো হিস্ট্রি দেখার, যে আসলে
না যখনই ডাক্তারদের কাছে যায় তারা তো ডিটেলস হিস্ট্রি শোনে ফ্যামিলিগত, কিন্তু তারা আসলে কি রোগের চিকিৎসা করতেছে অনেক পরীক্ষা নিরীক্ষা করে, দেখা যায় যে কোনো রেজাল্ট পায় না।
আসলে আজীব মানে কখন যে মানুষের কিভাবে কি ঘটে এটা বলা যায় না। আমি আমি একটা ছোট্ট একটা ঘটনা একটু শেয়ার করি। অনেকে হয়তো দেখে থাকবেন যে ডিসকভারিতে একটা প্রোগ্রাম দেখায়, হান্টিং নামে একটা প্রোগ্রাম হয়, তো যেটা প্যারানর্মাল বিভিন্ন ঘটনার উপর বেস করে ট্রু স্টোরির উপর যেটা করা হয়ে থাকে, এখানে দেখিয়েছে যে একটা ফ্যামিলি দুইজন মাত্র মেম্বার ছিল, হাজবেন্ড এন্ড ওয়াইফ, এবং তাদের বয়স প্রায় 50-এর উপরে। হাজবেন্ডের নাম ছিল ড্যানিস বা কিছু একটা, এই ধরনের কিছু একটা ছিল, এবং ওয়াইফের নামটাও মনে নেই। ওই বাড়িতে উঠার পর মানে টের পাচ্ছে যে কিছু একটা প্রবলেম হচ্ছে। ড্যানিসের ওয়াইফের উপর এটা বেশি পরিমাণে ঝামেলা করছে, সে যখনই একা থাকছে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। তারা গোসলখানার মধ্যে সবসময় একটা ক্রসের চিহ্ন দেখতে পাচ্ছে, মানে প্রত্যেক দিন একই ক্রস, তারা ছবি তুলে রেখেছে, প্রতিদিনের ছবিগুলো পর্যন্ত মিলিয়ে দেখেছে যে গোসলখানার মধ্যে আয়নাতে এই ধরনের ক্রস দেখা যাচ্ছে। তো একটা পর্যায়ে একদিন হয় কি ওনার নাতি বাড়িতে আসে, রাখে নাতিকে বাড়িতে দিয়ে যায় একটু দেখে রাখার জন্য। তো নাতি যখন দুপুরবেলা খেলা করছিল তখন নাতি দেখতে পায় যে তার সাথে একজন আর্মি টাইপের একজন মানুষ আসছে খেলার জন্য, এবং সে একটা পর্যায়ে খুব উত্তেজিত রেগে যায় এবং এটা দেখে এই নাতি ভয় পেয়ে বাসা থেকে চিৎকার করে বের হয়ে যায়। তখন ওই মহিলা যখন আসে, এসে দেখে যে নাতি বের হয়ে গেছে, তখন ওর মার কাছে বুঝিয়ে দেওয়া হয় এই বাসায় আর সে ঢুকবে না, ভয় পাচ্ছে সে কিছু একটা দেখেছে। তো উনি যখন নিজের বাসায় ঢুকবে উনি দূর থেকে দেখতে পায় যে তার বাসার মধ্যে কিছু একটা একজন মানুষ দাঁড়িয়ে আছে এবং এটাও ছবি তুলে রাখা হয়েছে এবং এই ছবিটা কিন্তু টিভিতে দেখিয়েছে। একদিন রাতের বেলা যেটা হয় যে হাজবেন্ড ওয়াইফ দুজন ঘুমিয়ে আছে, হঠাৎ করে ওদের ড্রয়িং রুম থেকে ভাঙচুরের প্রচুর শব্দ আসতেছে, মনে হচ্ছে যে কেউ যেন মারামারি করতেছে ড্রয়িং রুমে। তো এই হাজবেন্ড সে করে কি একটা ব্যাট নিয়ে যায় যে ড্রয়িং রুমের দিকে, চোরটোর হতে পারে, ওরা 911 কলও করেছে। তো পুলিশ আস্তে আস্তে সে গেছে ওখানে, যে দেখে কিচ্ছু নেই, একদম যা আছে একদম নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার। দুজন মানুষই কিন্তু শুনেছে যে এখানে অনেক ঝামেলা হচ্ছে। তো সে যখন একটা লাইটের একটা সুইচ ছিল, ওই সুইচটা একটু ডিস্টার্ব করতেছিল, ওইখানে জ্বালাতে যায়, তখন সে খেয়াল করে যে কেউ একজন এখানে ছিল এবং পলকের মধ্যে নাই হয়ে গেছে। খুব বেশি টর্চার হতে থাকে এবং বিভিন্ন ঘ্রাণ পায়, ধোঁয়া পায়, কোথাও কেউ নেই। হঠাৎ মনে হলো সিগারেট খেয়ে কেউ তাদের উপর ছুড়ে দিয়েছে। যারা প্যারানর্মাল বিষয়গুলো হ্যান্ডেল করে তাদেরকে নিয়ে আসে এবং তারা এই বাড়িতে এসে দেখে বুঝতে পারে যে এখানে দুটো আত্মা রয়েছে, এমন দুজন মানুষের যারা হচ্ছে এক্সিস্ট করত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। তারা দুজনই সোলজার ছিল, একজন নাৎসি সৈনিক ছিল, আরেকজন ছিল আমেরিকান একটা সোলজার। তাদের দুটো আত্মা ছিল এখানে। তো ড্যানির ফাদার ছিল, পরবর্তীতে তারা বুঝতে পারে যারা এই ওদেরকে সরাতে আসে, তখন বুঝতে পারে যে ড্যানির ফাদার ওখানে ছিল আর নাৎসি সৈন্যটা ওদেরকে ক্ষতি করার জন্য ছিল আর ড্যানির ফাদার চেষ্টা করছিল প্রোটেক্ট করার জন্য। এই ঘটনাটা এই জন্য ঘটেছে, এই ওই নাৎসি সৈন্যটার আত্মাটা কিভাবে এই বাসা এলো। ড্যানির বাবা যখন সোলজার ছিলেন এবং উনি একজন নাৎসি সৈন্যকে গুলি করে, যুদ্ধ চলাকালীন সময় গুলি করে তার ব্যাচ ট্যাচ ওগুলো খুলে নিয়ে আসে এবং একটা কাঠের বাক্সের মধ্যে রাখা হয়েছিল। ড্যানির বাবা মারা যায়, এগুলো তাদের বাসায় থাকে, ড্যানি নতুন বাসায় এই জিনিসগুলো নিয়ে আসে এবং এই জিনিসগুলোর থ্রুতে এই নতুন বাসাতেও সেই নাৎসি সৈন্যর প্রেতাত্মা বলি বা আত্মা বলি যেটাই বলি এখানে আসে এবং তাদেরকে টর্চার করতে থাকে। আর ড্যানির বাবা তখন প্রোটেক্ট করার চেষ্টা করছিল, সেও কোনো কিছুর টানে একটা এখানে এসেছে। পরবর্তীতে ওই জিনিস বাক্সটা খোলা হয় এবং যেই নাৎসির যে চিহ্নটা ছিল, ব্যাচ ছিল, এগুলো ফেলে দেওয়া হয় এবং ওই আত্মাটা পরে চলে যায়। এবং ড্যানির বাবার কিছু চিঠি ছিল, যেই চিঠিগুলো পরবর্তীতে খুলে সবাই পড়ে, সে চাচ্ছিল ড্যানি যেন এটা পড়ে। তো একটা পর্যায়ে সে চলে যায় এবং পুরো বাড়ি মোটামুটি শান্ত হয়ে যায়। মানে আমি আসলে এই ঘটনাটা এই জন্য বললাম যে কোনো কিছুর সোর্স ধরে, তার বাবা কোথায় যুদ্ধ করেছে সেটা সূত্র ধরে মাঝ জীবনের মাঝ পর্যায়ে এসে এইটার সাফার করতে হয়েছে। এখানেও আমি সেম দেখতে পাচ্ছি, সেই কোন একজন বংশধর করে গেছে সেটা এখনো
পর্যন্ত
চলেই যাচ্ছে। আসলে এই জিনিসগুলো সহজে আসলে মানুষকে ছাড়তে চায় না। সোহাগ ভাই, আমরা নেক্সট ঘটনায়।
নেক্সট ঘটনা হচ্ছে যে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি আমার ওয়াইফ কিছুদিন আগে, প্রায় 1 ইয়ার আগে, আমি গাইবান্ধায় আমার ভাইয়ের বাসায় গিয়ে উঠেছি ঢাকা থেকে। তো রাত্রে বেশ খাওয়া দাওয়া করে দুইজনে ঘুমিয়ে পড়ছি, আমি ঘুমিয়ে পড়ছি, জানি না কারেন্ট ছিল না বা কিছু একটা প্রবলেম হয়েছিল, ওকে এত গরম লাগছিল। ও জানালার কাছে নাকি জানালা খুলে বসেছিল, ও বাহিরে কোনো কিছু একটা ওর চোখে পড়ে, সাদা, অনেক লম্বা, দাঁড়িয়ে আছে বা চলাচল করতেছে এরকম। ও মনে করছে যে কিছু মনে হয় চোখের ভুল। আবার যখন দেখছে ওর সাথে কেমন একটা জানি আচরণ করছে, ওর দিকে আসতে ধরছে।
কোন বাসায় যেন?
এটা হচ্ছে গাইবান্ধা, আমার ভাই আছে বাসায় থাকে সেই বাসা। ও তখন ভয় করে আমাকে ডাকছে।
আপনারা বেড়াতে গিয়েছিল?
হ্যাঁ, বেড়াতে গিয়েছিল। ও যখন ভয় পেয়ে আমাকে ডাকছে, জানালা দিয়ে আমি কিছু একটা দেখছি, দেখো তো ওখানে কি দেখা যায়। তো আমি ঘুম থেকে উঠলাম, উঠে জানালার কাছে গিয়ে দেখলাম যে না, কিছু দেখা যাচ্ছে না। বললাম যে কই, কিছু তো নেই। আর আমি এইসবে খুব একটা কম ভয় পাই, কারণ আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়ছিলাম। তো কিছুই দেখলাম না। তো আমিও আবার একটু একটু ভয়ও পাচ্ছি। তো ও দেখলাম যে আস্তে আস্তে ওর চোখ বড় হয়ে যাচ্ছে এবং ও আমার দিকে খুব রাগ ভাব নিয়ে তাকাচ্ছে। তো বললাম যে কই, কিছু তো না, এত রাত্রে তুমি জানালা খুলে জানালার পাশে বসে আছো কেন? ও বলতেছে গরম লাগতে ছিল, এই জন্য একটু জানালা খুলে বসে আছি। তো জানালা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, বিভিন্ন ধরনের কথা বলতেছে। হ্যাঁ, যেটা কখনোই মানে কল্পনাও করা যায় না, এটা কখনোই সম্ভব না। আমি নিজেও ভয় পাচ্ছি, মনে মনে ছুরা পড়তেছি। তো বললাম যে এত রাত্রে কি শুরু করলা, কি নাটক শুরু করলা? ও রাগান্বিত হয়ে বলতেছে, কেন কি করছি তোমার সাথে, তোমাকে কি করতে হবে, তুই এখানে কেন, মানে তুই করে বলতেছে। পরে বললাম যে দাঁড়াও, ভাইয়াকে ডাকতেছি। তো আমি দরজার কাছে গেছি উঠে, তো ও বিছানা থেকেই বলতেছে যে তোর ভাই তো আজকে বাসায় নেই, একদম ভাইয়ার নাম ধরে বলতেছে, ফারুক তো আজকে বাসায় নেই, মসজিদে।
তো আমি অবাক হয়ে গেছি যে ভাইয়ের নাম ধরা তো কখনোই ধরে না। তো পরে আমিও বুঝলাম যে হ্যাঁ ভাইয়া বাসায় নেই, কারণ বৃহস্পতিবারে ও মার্কাজ মসজিদে গিয়ে থাকে। এখন বাসায় হচ্ছে ছেলে মানুষ আমি একা, এখন কি করব বুঝতেও পারতেছি না। পরে আমার অনেক রাগ পাইছে, পরে আমি পাকের রুমে ঢুকে, যে পাকের রুমের লাকড়ি থাকে মানে তরকারি নাড়ার জন্য, তো আমি লাকড়ি নিয়ে আসছি যে এত রাতে ফাজলামো শুরু করছো পিটাবো ধরে আজকে। তো ও দেখলাম যে এমন ভাবে আমার দিকে চোখ রাঙ্গাইতেছে, লাল চোখ হয়ে গেছে, আমি নিজেও ভয় পাইছি। তো পরে আমি আবার লাকড়িটা রেখে আসি, আমি মনে মনে ছুরা পড়তেছি, তো ওর কাছে এসে আমি চুপচাপ শুয়ে আছি, ছুরা পড়ে পরে আস্তে আস্তে ওকে ফুঁক দিচ্ছি। তো একটা সময় যায় দেখি যে ওর মাথাটা তো একদম ঘেমে গেছে, তারপরে ও বলতেছে যে আমার মাথায় একটু তেল দিয়ে দাও, পানি দিতে হবে। তখন বুঝলাম যে ওর কণ্ঠটা এখন নর্মাল। তো তারপরে ওর মাথায় পানি দিই, পানি দেওয়ার পরে তেল দিয়ে দিই, তেল দেওয়ার পরে আমরা ঘুমাই। পরের দিন সকালে উঠে মার সঙ্গে বিষয়টা শেয়ার করি, আম্মাকে জানাই। তখন আম্মা যেটা জানায় আমি জানি না, ওই বাসায় এই ধরনের ঘটনা এর আগেও ঘটছে আম্মার সঙ্গেও। আম্মা নাকি একদিন সকালে উঠে দেখে যে পিছনে কে আসছে, আম্মা মনে করছিল চোর টোর কিনা। তো এত সকালে, ঠিক ফজরের নামাজের একটু আগে আগে, এত সকালে চোর কোথায় থেকে আসবে, সব দরজা জানালা তো লাগা। তো আম্মা নাকি বলছে এই কে এখানে কে, পরে ঘুরে দেখে যে কেউ নাই। ভাবি বাসায় ম্যাক্সিমাম সময় বা দুই বাচ্চাকে নিয়ে একাই থাকে এবং ওদের সাথেও কিছু না কিছু ঘটনা ঘটে। পরে ভাইয়াকে বললাম, ভাইয়া বলল যে হ্যাঁ একটু প্রবলেম আছে। পরে আমি তখন থেকে ওই বাসায় গেলেও কখনো রাত্রে ওই রুমে অন্তত থাকি না, হয়তো আম্মা যে রুমে থাকে ওই রুমে গিয়ে ঘুমাই। এবং পরে ফারুক ভাইয়া কোন হুজুরের কাছ থেকে কাগজে করে কিছু লিখে নিয়ে আসি, বাসার চার কোনায় লেগে দেয়, সেটা এখনো আছে।
এরপরে কি হয়েছে আর কেউ
কিছু, এরপরে এখনো করছেও আমি জানি না। আর আমি তো নর্মালি ওই বাসায় গিয়ে থাকি না কখনো, কারণ নিজেকেও ভয় লাগে।
স্বাভাবিক, আসলে কারো যদি এই ধরনের এক্সপিরিয়েন্স কোথাও ঘটে থাকে, দ্বিতীয়বার ওই জায়গাটাতে খুব সহজে কেউ মানে ফেস করতে চাইবে না বা ওইটার মুখোমুখি এটা কেউ চায় না। ওকে, বা আর কোন ঘটনা?
আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, তো মার্কেট মসজিদের ঠিক মিনারের সাথেই ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় ওর সাথে একটা গাছ ছিল, এটা আমাদের এলাকাতে সুংসুঙ্গের গাছ বলে। তো আমরা যখন মাদ্রাসায় থাকি, সুংসুঙ্গের গাছ বলছে আমাদের এলাকার ভাষায়, জানি না অন্য অন্য এলাকায় কি বলে। তো হুজুররা আগে থেকে আমাদেরকে বলে দিছিল যে রাত্রের বেলায় বা খুব ভোরে যেন ফজর নামাজের আগেই পাশে কেউ চলাচল না করে, ওই পাশে ছোট একটা গলি আছে যাতায়াত করা যায় আর কি। তো আমরা সাধারণত কেউই ওইটাতে যাই না, সন্ধ্যাবেলায় তো ওইদিকে যাওয়ারও দরকার হয় না, মাঝে সাঝে হলেও আমরা ওইদিকে যাই না যেহেতু হুজুররা নিষেধ করে দিছে। তো হঠাৎ একদিন একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না রাত্রে, তো ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোথায় পাওয়া যায়নি, যত সকালে উঠেও খোঁজা হচ্ছে। তো ফজর নামাজের পরে কে যেন ওইদিক দিয়ে গেছে, দেখে যে ও ওখানে পড়ে আছে।
কে পড়ে আছে?
ওই ছেলেটা যাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। পরে ও মানে অজ্ঞান হয়ে পড়ে আছে, পরে হুজুররা সহ ওকে নিয়ে আসলাম, ওকে হুজুররা দোয়া দোয়া পরে ফুক টুক দিয়ে পরে হাসপাতালে নিয়ে যায় এবং পরে ওর জ্ঞান ফেরে। তারপরে ওর সাথে অবশ্য কখনো কোনো ঘটনা ঘটেনি বা আমরা দেখিনি। পরে
হয়েছিল আসলে ওর সাথে
কি হয়েছিল আমরা কেউই জানি না,
মানে জিজ্ঞেস করে দেখা হয়নি ওকে,
ও কিছু যে বলতে পারে নাই। ও শুধু যেটা বলছে যে আমি এপাশে আসতে ধরছি, সামনে কি যেন একটা দেখছে, তারপরে ও আর কিছু জানে না।
ওকে, মানে সে এই দিকে আসছিল যে গাছের এখানে একটা নির্দিষ্ট টাইমের পরে আর আসা যাওয়া
নিষেধ করে দিছিল,
সেখানে কিছু একটা দেখে তারপরে আসে,
সে কিছু জানে না। তারপরে আমরা, আমি তার কিছুদিন পর ও ওই মাদ্রাসা থেকে চলে যায়। তো আমি আমার সাথে আরেকজন, আমরা ওই বিষয়টা মাথায় ছিল না, আমি আর ও ওই পাশ দিয়ে আসতেছিলাম, তখন রাত এশার নামাজের পরে 10:11 দিকে হবে। তো হঠাৎ করে আমরা যেটা অনুভব করলাম যে পিছন দিয়ে মনে হলো যে কিছু একটা চলে গেল, একটু বাতাস লাগলো,
ওই গাছের ওখানে।
তো তখন আমাদের মনে হয়েছে যে এই পাশে তো আসতে নিষেধ করছে হুজুর, আমরা আসলাম কেন। ততক্ষণে আমি দেখি, আমি পিছন দিয়ে ঘুরে তাকিয়ে সামনের দিকে দেখি যে ও প্রায় মানে 5-6 ফুট উপরে,
আপনার ফ্রেন্ড
যে সাথে ছিল এবং ডিম করে নিচে পড়ে গেল। তো আমি তো ভয় পেয়ে গেছি, আমি ভয় পেয়ে দৌড় দিয়ে মাদ্রাসায় আছি এবং হুজুরকে জানাই যে হুজুর এরকম একটা ঘটনা ঘটছে। তখন হুজুর আমাকে অনেক বকাঝকা করে যে তোমরা ওইদিকে গেছো কেন, তোমাদেরকে তো নিষেধ করা আছে যে রাত্রে ওইদিকে যাওয়া যাবে না, প্রবলেম আছে। তারপরে সবাই মিলে ওকে যাই এবং যা দেখি যে ওখানে পড়ে আছে, তারপরে ওকে নিয়ে আসি।
মানে ওর এক্সপিরিয়েন্সটাকে জেনেছিলেন যে ও হঠাৎ করে উপরে উঠে দেখতে পেলেন, ও কি ফিল করেছিল?
ও যেটা বলল যে ও আমি তো সাথেই, ও যেটা প্রথমে ফিল করছে হ্যাঁ পিছন থেকে কিছু একটা চলে গেল, আমি পিছনে যখন ঘুরছি ও যেটা বলল যে আমারে কেউ মানে দুই হাত দিয়ে মনে হলো যে কেউ ধরলো, ধরে উঠাইলো, উঠিয়ে ছাড়ি দিছে, তারপরে তো ও পুরো অজ্ঞান হয়ে গেছে, তারপরে ও আর কিছু বলতে পারে না।
মানে এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স আপনার নিজের সাথে, আসলে যেটা আপনি ফিল করেছেন, যেটা হয়তোবা আপনার বন্ধুর জায়গায় সেটা আপনার সাথেও ঘটলে ঘটতে পারত। আসলে এই জন্যই বলা হয় যে কিছু কিছু জায়গা আছে, আমরা অনেক সময় অনেক মুরব্বীরা বলে যে মিথ থাকে ওখানে যেতে নিষেধ করা হয়, তো আমার মনে হয় যদি সম্ভব হয় সেগুলো অ্যাভয়েড করাই বেটার।
না এখনো স্টিল না, ওই মসজিদে যেটা হয় মেম্বারের ঠিক সোজাসুজি কেউ কখনোই ঘুমায় না, কারণ মার্কেজ মসজিদ তো দেখা যায় যে প্রত্যেক বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার ফজর পর্যন্ত ওখানে অনেক ওয়াজ হয়, তাবলিগ জামাত ওখান থেকে তাবলিগ বিভিন্ন জায়গায় ভাগ করে দেওয়া হয়, কিন্তু মেম্বার বরাবর কেউ কখনোই ঘুমায় না। এবং হুজুররা বলে যে এখানে কিছু জিনটিন আছে, ওরা এসে রাতের বেলায় নামাজ পড়ে, যার কারণে তোমরা কখনোই ওই দিকে যাইও না, বা রাত্রে দেখা যায়
ওই জায়গাটা ফাঁকা রাখা হয়। ওকে, অনেক ধন্যবাদ সোহাগ ভাই আপনাকে আপনার এই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল, আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি। আপনি চাইলে ডরে আসতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। প্রিয় শ্রোতা, চার মিনিট পর আমরা আবারও ফিরব। চার মিনিট পর আরো একবার স্বাগত, শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, আমি আরজে কিবরিয়া উইথ মাই টিম সুমন, লোবান এবং রেজা ভাই ঠিক রাত 12টায় ট্যারট কার্ড রিডার হিসেবে যোগ দেবেন। ডরের রেসিপি মেইনটেইন করে ডর শুনুন, ঘরের মধ্যে দুইয়ের অধিক জন থাকবেন না, বাতিটি নিভিয়ে দিন, হালকা করে জানালাটা খোলা রাখুন, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন, ভয় পাওয়ার জন্য শোনার দরকার নেই, শুধু শুনতে থাকুন, তারপরেই বুঝবেন কেন আমরা বলি ডর মানে ভয়। ডর
তো চলুন এই মুহূর্তে আমাদের সাথে যারা আছে তাদের কাছে যাই, তাদের ঘটনাগুলো শুনব, এবং সবাই আমার পরিচয় তো সবাই জেনে গেছেন, আমি সুমন আছি, আর সেই সাথে এবার একটু আপনাদের পরিচয় গুলো আমি জানি, একটু আপনার নামটা কি আমি একটু জানতে পারি?
আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহেল।
মোহাম্মদ সোহেল, সোহেল ভাই কই থাকেন আপনি?
আমি কামরাঙ্গীরচর থাকি,
কামরাঙ্গীরচর
কয়লাঘাট।
ওকে, তো সোহেল ভাই আসলে একটু আমি বলে রাখি যারা রেডিওতে শুনছেন, সোহেল ভাই আসলে অনেক অসুস্থ, তারপরে উনি ডরকে ভালোবাসে বলেই এই অসুস্থতা নিয়েও আমাদের সাথে এই জার্নিতে যোগ দিয়েছে। এমনও প্রবলেম হচ্ছে খুব বেশি হাঁচি আসে বলে সে মুখের মধ্যে মাস্কও পরে রেখেছে, বুঝতে মানে আমি জাস্ট এটা বোঝানোর জন্য বলছি যে কি পরিমাণ অসুস্থতা নিয়ে ভালোবাসার জায়গা থেকে উনি শুধু আমাদের জার্নিতে যোগ দিয়েছেন। অনেক ধন্যবাদ সোহেল ভাই আপনাকে। তো সোহেল ভাই, আমরা ঘটনায় যাই, শুরুতে কোন ঘটনাটা আপনি আমাদের সাথে শেয়ার করবেন?
ঘটনা, আমি সিলেট যাওয়ার সময় একটা ঘটনা ঘটেছিল, আমি সেটা শেয়ার করতে চাই। আমার ঘটনাটা হচ্ছে যে আমি যাব সিলেট মাধবপুর।
এটা কতদিন আগের ঘটনা?
এটা মাসখানিক।
আচ্ছা আচ্ছা।
যাওয়ার পর আমি ছাদে বসে গাড়িতে উঠি, একটা মানে ভুল বসে দেয় আমার ফ্রেন্ড, একটা পেপারের গাড়িতে দিয়ে দেয় আমাদের।
আচ্ছা।
তো মানে যেতে যেতে আমার ফজরের আজান কিংবা চারটা বাজবে আর কি,
মানে যখন আপনি মাধবপুরে পৌঁছান,
মাধবপুরে পৌঁছে তখন চারটা বাজবে,
চারটা বাজে,
এখনো মানে তখন ভোর হয় নাই কিংবা মানে
রাস্তাঘাটে মানুষ নেই,
রাস্তাঘাটে মানুষ নেই, আবার কোন গাড়ি ঘোড়াও নেই, ঠিক আছে, এত ভোরবেলা আজানও পড়ে না এখন। তো আমি ব্রিজের উপরে দাঁড়ানো, তো ব্রিজে হাঁটাহাঁটি করতেছি একা একা, তো ফোন টিপতে
মাধবপুরেই
হ্যাঁ মাধবপুরে।
আচ্ছা,
ভাবতেছি যে এখন কিভাবে যাব, আবার এখানে এতক্ষণ ওয়েট করব। তো হাঁটাহাঁটি করতে করতে তো এর ভিতরে একটা ভ্যান গাড়ি, তো চারজন লোক বসা ভ্যান গাড়িতে, তাদের চারজনেরই সাদা পোশাক পরা আর হুজুর টাইপের।
মানে ভ্যান গাড়িটা যিনি চালাচ্ছে তারও কি সেম পোশাক?
হ্যাঁ সেম পোশাক, হুজুর টাইপের। তা আমি ভাবলাম যে হয়তো কোন মসজিদের ইমাম সাহেব কিংবা কোন জামাতের
যারা
যায় এরকম টাইপের কিছু, অন্য অন্যরকমের। ঠিক আছে, যেমন আমরা একটা মসজিদের হুজুরকে দেখি না, এরকম না, একটু ডিফারেন্ট। তো মানে আমাকে হঠাৎ করে একজনে বলে, মানে আমাকে বলে যে তুমি তো চমনি বাজারে যাবা তাই না? তাই আমি বললাম যে হ্যাঁ কাকা আমি তো চমনি যাব। পরে বললো যে তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো।
হ্যাঁ,
তারপর আমি ভ্যান গাড়িতে বসি, তো তারা দেখলাম যে তারা তাদের মতন কথা বলতেছে, তো তাদের কথা আমি কিছু বুঝতেছি না। মানে আমরা যেভাবে কথা বলি স্বাভাবিক,
আমি সিলেটি ভাষা বা এই ধরনের
না না এরকম কোন ভাষা না, কারণ সিলেটি ভাষা হলে আমি বুঝতাম। মানে আরবি টাইপের কিংবা মানে ফার্সি ভাষা, মানে যেটা খুব কম শোনা যায় আর কি, তো এরকম টাইপের তারা আলোচনা করতেছে। তো যে আমাকে বলছে যে আমাদের সাথে কি যাবা, তো
তারা কিছু আপনাকে বাংলায় বলেছিল,
হ্যাঁ যে তুমি কি আমাদের সাথে যাবা। যে আমাকে এটা বলে ভ্যান গাড়িতে উঠাইছে, তারা মানে কিছু মানে খাইতেছিল এরকম কিছু একটা, তো
কি খাচ্ছিল
মানে খুরমা কিংবা খেজুর,
খেজুর টাইপের খাবার,
খেজুর টাইপের। তো ওরা আমাকে বললো যে তুমি চালিয়ে নিতে পারো। তা আমি দুইটা নিই, একটা খাওয়ার পরে আরেকটা আমার পকেটে রাখি। মানে হঠাৎ প্রায় মানে কতক্ষণ বলবো, 10 কি 15 মিনিট, কিন্তু ওইখানে যদি এর আগে আমি যখন গেছি তখন আমার প্রায় আধা ঘন্টার উপরে লাগছে সিএনজিতে, আর এখন 10। তো আমাকে বলতে হবে তুমি তো আয়সা বসছো, তুমি নামো। তো তখন আর কি মানে আজান দিবে দিবে এরকম অবস্থায়, তো আমি ভ্যান গাড়ি থেকে নামি। তো নামার পরে দেখলাম যে আমার হাত পা একবারে পরিষ্কার। আমি যখন গাড়ি থেকে নামছিলাম আমার পায়ে ময়লা ছিল, আমার হাতে ই ছিল, কিন্তু তখন দেখলাম যে না আমার হাত পা গুলো একদম পরিষ্কার, মনে হচ্ছে যে আমি এইমাত্র দিয়ে আসছি,
মানে ফ্রেশ মনে হচ্ছে।
হ্যাঁ, তো তারপরে
একটু আমি একটু থামাই আপনাকে, মানে এই জায়গাটা একটু কনফিউজ হয়ে যেতে পারে যারা শুনবে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন বাস থেকে নামলেন ওখানে,
হ্যাঁ হ্যাঁ,
তখন মানে হয় না মানুষ জার্নি করার পর পুরো হাত মানে সব মানে একটা অস্বস্তি লাগে, ময়লা থাকে কাপড় চোপড়ে,
তখন একবারে
একদম ফ্রেশ মনে হচ্ছে জাস্ট আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ।
মানে এইমাত্র আমি একটা আয়রন করা শার্ট পরছি কিংবা একটা গেঞ্জি পরছি কিংবা একদম পরিষ্কার। ঠিক আছে, আমি যখন আমার ব্যাগটা আমার কাঁধে নিলাম, তো তাদেরকে আমি বললাম যে আপনাদের অনেক ধন্যবাদ, মানে তাদেরকে আমি সালাম দিলাম। তো পিছন থেকে মানে হুজুর আর কি, তুমি মসজিদে যাবেন, তো উনি আমার কাঁধে হাত রাখছেন।
এটা আবার অন্য,
এটা অন্যজন, মানে রাস্তাটা ছিল এরকম আর কি, আর আমি যাবো এদিকে, তো উনি আমার কাঁধে হাত রেখে বলতেছে যে বাবা তুমি কাদের সাথে কথা বলতেছো। পরে মানে আমি যখন ওনার দিকে ঘুরছি, ঠিক আছে, যেমন আমার কাঁধে একজন লোক হাত রাখছে, তো আমি ফিল করতে পারতেছি
স্বাভাবিক আপনি পেছনে তাকাবেন,
মানে ওনাদেরকে সালাম দেওয়ার পরে আমার কাঁধে একজন হাত রেখে বলতেছে বাবা তুমি কার সাথে কথা বলতেছো। পিছনে যখন ঘুরছি তখন দেখি যে লোকটা কালো, ওনার দাড়িটা কাঁচা পাকা দাড়ি, তো এরকম তুমি বলতেছো বাবা কার সাথে কথা বলতেছো। তা আমি বললাম যে কার সাথে, মানে যে ওনাদের সাথে, ওনাদের বইলার সামনে ঘুরছি দেখি কেমন হয়। তো তারপরে উনি তো আমাকে বলল যে বাবা এখানে এরকম অনেক কিছুই হয়, আর যেখানে নামাইছিল এখানে ওইটা একটা গিদু পাগলার আসন বলে, যে বটগাছতলা নামাইছিল,
মানে ভ্যান থেকে যে বটগাছতলা নাকি ইয়ে থেকে মানে গাড়ি থেকে,
না গাড়ি থেকে তো স্ট্যান্ডে নামছি, আর ভ্যান থেকে যে বটগাছতলা নামছি এটা একটা গিদু পাগলার আসন।
আচ্ছা আচ্ছা,
পরে আমি একটু ভয় পেয়ে গেলাম যে কি ব্যাপার, আমি কার সাথে আসলাম এখানে। ঠিক আছে, পরে উনি আমাকে মসজিদে নিয়ে গেল, মসজিদে নেওয়ার পরে বললো যে বাবা তুমি যাবা কোথায়। পরে আমার ওই আঙ্কেলের নাম বললাম, তো নাম বলার পরে তো পরে বললো যে ওনাদের বাড়িতে অনেক ভিতরে, আর তুমি একা যাবা, নামাজ শেষ করি তারপরে তোমার আমি দিয়ে আসো। তো যে লোক আমার কাঁধে হাত রাখছে আর আমি যার বাসায় যাবো ওনারা সম্পর্কে বিয়াই হয়। তো পরে আর কি আমাকে মসজিদে বসাইলো, তো ফজরের নামাজটা ওনাদের সাথে আদায় করলাম, পরে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তো যখন আমি ওইখানে যাওয়ার পরে আমার এক বিয়ের সাথে এই ঘটনাটা বললাম, তো বলার পরে তো আমাকে বলতে যে তুমি যে খেজুরটা পকেটে এনেছিলে সেটা কোথায়। তো আমি এতক্ষণে বাসায় যা ফ্রেশ হয়ে বেরোয়ছিলাম, তো আমি আবার একটা কথা বলি যে সেটা হচ্ছে যে আমি যে বাড়িতে গেছি ওই বাড়ির থেকে ইন্ডিয়ার বর্ডার বেশি একটা দূরে না, 5 মিনিট। আমার বিয়ে বাড়ি ইন্ডিয়ার বর্ডারে গরুরে ঘাস খাওয়াইতে গেছে, তো আমাকে আমার ওইখানে নিয়ে গেছে। তো পরে আমার বিয়ে বলে যে তুমি কি কর বিয়ে, আমাদের এলাকায় তো এসব আছে কিন্তু তোমার লোকে দেখা করবো এটা তো আমি বিশ্বাস করি না। পরে আমি বললাম যে বিয়ে এটা হয়েছে, এটা বিশ্বাস করতে হবে, এটা হয়েছে, আর নাহলে আমি আসলাম কিভাবে। পরে বললো যে আচ্ছা ঠিক আছে চলো বাসায় যাই, যাই দেখি খেজুরটা কি। পরে বাসায় এসে দেখি ওটা একটা হাড্ডি, ছোট একটা হাড্ডি। পরে ওনাকে আমি
কি ধরনের মানে কিসের দেখে মনে হচ্ছে কিসের হাড্ডি,
মানে কিসের হাড্ডি বলো, মানে এতটুক সেম।
আচ্ছা,
তো পরে আমার বিয়ে মানে অনেক ঠাট্টা করতেছে আমার সাথে যে আমার বিয়ের যে বাবা আমার যে তালে যান ঠিক আছে। পরে উনি বলে যে এসব কথা কারোর সাথে শেয়ার করো না, আর এটা আমারই দিয়ে দাও
হাড্ডিটা। মানে আমি জাস্ট বলতে যাচ্ছি যে কি রকম, মানে খুব পুরনো এই ধরনের কোন হাড্ডি নাকি?
না না, মানে আমার আঙ্গুল পরিমাণ লম্বা, দুই সাইডটা খুব সুন্দর শেপ,
কিন্তু কিসের হাড় এটা বুঝা যায়,
এটা বোঝা যায় না একবার পরিষ্কার। যেমন হাড়ে যদি কিছু লাগিয়ে থাকে, মানে কিছু যদি লেগে থাকে তাহলে বোঝা যায় যে না এটাতে কিছু লেগে আছে, বাট এটা বোঝা যাবে যেটা কিসের। তো পরে আমাকে তাহলে বললো যে হাড়টা আমাকে দিয়ে দাও। পরে আমি ওইখানে 3 দিন থাকি, আমার 3 দিন প্রচন্ড জ্বর,
হাড়টা দেখার পর থেকে
ওই দিন সন্ধ্যার পর থেকে আমার জ্বর।
আচ্ছা আচ্ছা,
তো প্রচন্ড জ্বর। তো এখানে আমাকে অনেক ওষুধ টষুধ এনে দেওয়া হয়, আমি খাই, তো আমার জ্বর কমে না। তো আমি চলে আসি, তো উনি আমাকে আবার ওই যে এতে চমুনি বাজারে দিয়ে যাইব, ওইখান থেকে আমি সিএনজিতে আবার মাধবপুরে আসম। তো আমি যখন মোটরসাইকেলে চমুনিতে আসি, ওই গেদু পাগলার সাথে আমার দেখা হয়। উনি আর কি এভাবে দুই হাত দিয়ে আমাদের মোটরসাইকেল আটকায়। আটকানোর পর আমার
সময় এটা
দুপুর 12টা আর কি, এরকম
দুপুরের সময়,
দুপুরের সময়। তো আমাকে মানে আমাদেরকে এভাবে আটকায় মোটরসাইকেল আলা বলতে আসে যে আমাদের যদি কোনো ভুল হয় আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে যেতে দেন। তো বলতে আছে যে ও যেতে আর এই গ্রামে না আসে, মানে আমার কথা বলো,
আপনাকে বলতেছে,
আমাকে বললো যে ও যেতে আর এই গ্রামে না আসে তাহলে ওর হয়তো অনেক ক্ষতি হতে পারে, কারণ ওর ভালোটা ও ধরে রাখতে পারলো না।
আচ্ছা,
মানে আমাকে এটা ডাইরেক্টলি বললো। তো আমি জ্বর নিয়ে আসি, তো আসার পরে মানে এখানেই আর কি শেষ। তারপরে আমি ওনার বাক্সেতে 10টা টাকা ডালছিলাম আর কি, গেদু পাগলার বাক্সতে, যে আমি যদি কোনো ভুলও করে থাকি যাতে আমাকে মাফ করে দেওয়া হয় আর কি। এই
কি বলবো, আমি জাস্ট লাস্টে এসে আমি বুঝতে পারছি, আমি প্রথম দিকে আসলে বুঝতে পারছিলাম না, পরবর্তীতে এসে বিষয়টা মানে এখন আবার শেষ দিকে এসে পুরো খটকায় লেগে গেছে। আসলে কে ছিল ওই জিনিসটা, মানে যে গেদু পাগলার কথা আপনি বলছেন এবং আপনার ঘটনাটা মাত্র 1 মাস আগের ঘটনা, দ্যাট মিন্স সেই পাগল এখনো আছে ওখানে?
হ্যাঁ, এখনো সেই গেদু পাগলা আছে, উনি সবসময় থাকে।
আচ্ছা আচ্ছা, এবং সে আপনাকে বলেছে যে আর যেন কখনো ওই এলাকায় না যায়?
হ্যাঁ, এই এলাকায় না আসে, আমার বিপদটা আমি এটাই কানছি।
ওকে, আর আপনি যাকে আপনার তালই বা কাকে যেন হাড়টা দিয়ে দিয়েছিলেন, ওটা উনি কি করেছে
সেটা আমি কিছু জিজ্ঞাসা করি না, আমি জানিও না।
আচ্ছা আচ্ছা, তবে একটা জিনিস যে আপনি যখন ভ্যান গাড়ি থেকে নামলেন, আপনি যখন পেছনে কেউ আপনার হাত দিয়েছে এবং পেছনে ঘুরে তাকানোর পরপরই দেখলেন যে ওগুলা গায়ে,
মানে সামনে কেউ নেই,
সামনে কেউ নেই, যেটা জানি যে জিন যে কোনো সময় যে কোনো জায়গায় প্রকট হইতে পারে আবার গায়েবও হইতে পারে, কিন্তু সেটার জন্য কোনো মানুষের দৃষ্টির বাইরে হইতে হবে, তো দৃষ্টির জাস্ট আড়াল হলেই জিন যে কোনো ভাবে তার রূপ চেঞ্জ করে ফেলতে পারে।
আসলে এটাই মানে কি ছিল আমি সেটা নিয়ে মানে নিজেও, কারণ নিজের চোখকে তো
অবিশ্বাস করা যায় না।
আমি ঘুমিয়ে থাকতাম, একটা কথা ছিল, আমি স্বপ্ন দেখতাম, একটা কথা ছিল, আমি মাধবপুর থেকে আমি চমুনি বাজারে আসছি।
সবচেয়ে বড় কথা, আপনি হাড়টা পেয়েছেন এবং সেই হাড় আপনি দিয়েছেন, অনেকে দেখেছে।
হ্যাঁ, মানে ওই বাড়িতে যারা ছিল সবাই,
অবিশ্বাসের কিছু নাই। যাই হোক, আমার মনে হয় আর আপনার সেখানে না যাওয়াটাই ভালো, অ্যাটলিস্ট যেহেতু আপনাকে বলেছে যে ওইখানে গেলে প্রবলেম হবে। ওকে সোহেল ভাই, এবার আমরা পরবর্তী ঘটনার দিকে যাই, আরো কিছু ঘটনা আছে।
হ্যাঁ, আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমার বাসার এরিয়াতে আর কি। আমার বাসার সাথে একটা মসজিদ আছে, তোতলা মসজিদ। ওই মসজিদের ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেব, তাদের সাথে খুব ভালো পরিচয় আছে। তো আমার বাবাকেও চিনে, যেহেতু আমার বাবা এলাকায় একজন সম্মানীয় ব্যক্তি। তো পরে আমি কথা বলতে বলতে মানে মনের আবেগেই ছাদে উঠে গেছি। তো ছাদে উঠার পরে কথা বলতেছি, মানে কথাটা আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক জোরে জোরে কথা বলতেছি। তো পশ্চিম দিক হয়ে আমি কথা বলতেছি, তো আমার পিছনে হচ্ছে মসজিদ। আমি যখন এদিকে আসি, এসে দেখি যে মসজিদের ছাদে মানে অনেক লোক, প্রায় ছয় থেকে সাতজন। তো আমাদের ইমাম সাহেবকে দেখা যাচ্ছে, তো তখন আমি চিন্তা করলাম যে তারা হয়তো কোনো ধার্মিক কোনো কাজ কিংবা নামাজ কিংবা কোনো ইসলামিক কোনো আলোচনা নিয়ে তারা
বসেছিল,
তারা বসে আর কি ছিল, গোল করে বসা ছিল। তো পরে আমি চিন্তা করলাম যে আমি এখানে থাকলে হয়তো এটা আমার বাবার কানে দিতে পারে। আমি নিচে নেমে আসি, তারপরের দিন আমি জুম্মা নামাজের আমি যেটা দেখেছি মানে যেদিন রাত্রে দেখেছি সেটা বৃহস্পতিবার দিন রাত ছিল। তো আমি যেদিন মজ্জিন সাহেবকে ধরেছি সেটা ছিল শুক্রবার দিন জুম্মা নামাজের পর। তো মজ্জিন সাহেবের সাথে আমার সাথে কথা হয়, আমি বললাম যে কি ব্যাপার, কালকে মসজিদে কি কোনো মিটিং হয়েছিল? ইমাম সাহেবকে দেখলাম ছাদে রাত্রে। তুমি আমাকে বলে যে না, ইমাম সাহেব তো ওই দিন বলে যে ইমাম সাহেব নাকি মসজিদে ছিলেন। তো এটার ব্যাখ্যা কি সেটাও আমি এখনো পাই নাই যে আসলে আমি কি দেখলাম, আর মসজিদ সাহেব আমাকে কি বললো যে ওনাকে নাকি মানে উনি ওই দিন মসজিদে ছিল না,
মানে কি ছিল পরবর্তীতে কথা বলেননি ওনার সাথে?
পরবর্তীতে আমি যখন জানতে পারি তখন মানে মানে ইয়ে করে ধরি যে আসলে এটা কি
কোর্স করেন।
হ্যাঁ, তখন উনি মানে বলতে চায় না, তারপর আমাকে বলে দেয় যে এই ব্যাপার যে আমাদের ইমাম সাহেব তো ইমাম সাহেবের কাছে কিছু জিন আসে। তাই বললাম যে কেন আসে? তো বলে যে শিক্ষা নেওয়ার জন্য আসে। তাই বললাম যে ধার্মিক টাইপের কিছু শিক্ষা নেওয়ার জন্য ওনার কাছে আসে। তো এই আর কি, এই আমি জানতে পারি। আর ওনাকে আমি বেশি একটা ই করি না, কারণ যেহেতু আমার এলাকায় মসজিদ, তারপরে যদি ব্যাপারটা আমার বাবার মানে বাবার কানে দেয় জন্য আমি ওনাকে বেশি।
এরপরে আর কখনো কি আপনি ছাদে উঠেছিলেন বা রাতের বেলা দেখেছিলেন?
না, এরপরে আর আমি কখনো ছাদে উঠিনি।
আচ্ছা আচ্ছা, এরপরে আর ছাদে উঠিনি?
না, এরপরে আমি কখনো ছাদে উঠিনি।
ওকে, তো অনেক ধন্যবাদ সোহেল ভাই আপনাকে এই ঘটনাগুলো এসে এই অসুস্থতা নিয়ে আমাদের জার্নিতে এসে শেয়ার করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ডট টিমকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আবার আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সেটা হয়তো এখন
সময়ের জন্য আমরা সেটা নিতে পারছি না। হ্যাঁ, আমি জানি যে আরো কিছু ঘটনা আছে, আরো কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেহেতু আজকে সময়টা হাতে কম। সো অন্য কোন একদিন অন্য কোন একটা জার্নিতে অবশ্যই আপনাকে আমরা যেন পাই, সেই আমাদের আশা থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। দুজনের ঘটনাই আমরা শুনে ফেলেছি এবং এই ঘটনা শুনতে শুনতে আসলে আমরা শেষ দিকে চলে এসেছি, অর্থাৎ ডরের এই পার্টটা এখানেই শেষ হবে। এরপরে শুরু হয়ে যাবে ট্যারট সেগমেন্ট। এবার এই বাসাটার যে আমাদের এক্সপেরিয়েন্স, আসলে আমরা পাকে পাকে কথা বলছিলাম, আমরা কোনো কিছু ফিল করি কিনা এখনো পর্যন্ত আমাদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এই বাসাটা নিয়ে, আদৌ কি হন্টেড কিনা। তবে হ্যাঁ, দু একটা জিনিস আমরা প্রমাণ পেয়েছি যে এই জিনিসটা আসলে আমরা এখনো বুঝতে পারিনি এটা কি। তবে এইটা বোঝার জন্য আমাদের হয়তোবা আরো বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে, আরো গভীর রাত পর্যন্ত আমরা অপেক্ষা করে শুধু আমরা অপেক্ষা করব এই জায়গাটাতে, আমরা দেখব যে কোন ধরনের কোন প্রবলেম বা কোনো কিছু এই বাসায় ঘটে কিনা যেমনটা তারা বলেছিল। কিন্তু এখনো পর্যন্ত প্রায় মাঝ রাত, এখনো পর্যন্ত আমরা তেমন কোনো ধরনের কোনো কিছুর সিমটম পাইনি। শুধু আমরা দু একটা শব্দ পেয়েছি, যে শব্দটা আসলে লজিক আমরা খুঁজে পাইনি। সেই জন্যই বলছি যে আমরা পুরো টিম আমরা অপেক্ষা করব, মিনিমাম রাত যদি সেটা তিনটা চারটা হয় আমরা অপেক্ষা করব এখানে থেকে কোনো কিছু আসলে আদৌ ঘটে কিনা সেটা দেখার জন্য। এবং যদি ঘটে গিয়ে থাকে তাহলে মিরপুরের এই বাসাটিতে পুরো টিম আবারও আসব, এবং সেই ক্ষেত্রে তবে তখন আমরা পরিপূর্ণভাবে প্ল্যান করে প্রিপারেশন নিয়ে আসব কিভাবে এই বাসাতে যদি কোনো কিছু এক্সিস্ট করে থাকে সেটা মোকাবেলা করার জন্য। ইনফ্যাক্ট গত উইকে যেটা শুক্রবারে লাইভ হয়ে থাকে সেখানে আমি আর রেজা ভাই আর ঢাকা শহরেরই খুব নির্মাণাধীন একটা বিল্ডিংয়ে গিয়েছিলাম, সেখানে বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স আমাদের হয়েছে। সো সেটা আমরা আসলে ক্লিয়ার করতে পারিনি বিকজ মালিক ইন্টারেস্টেড ছিল না এই বিষয়টাতে, দ্যাটস ওয়াই আমরা সেখানে কিছুই করিনি, শুধুমাত্র আমরা দেখেছি কোনো কিছুর এক্সিস্টেন্স আছে কিনা সেটা দেখেই চলে এসেছি। এই বাসাটার ক্ষেত্রে একটু ভিন্ন, আমরা সেই ক্লিয়ারেন্স পেয়েছি, যদি কোনো কিছু প্রবলেম আমরা পেয়ে থাকি অবশ্যই এই বাসাটা যেন ক্লিয়ার করে দেই সেটা আমাদেরকে বলা হয়েছে। তো যাই হোক, আজকের মতো এই হন্টেড প্লেস থেকে আমি সুমন, লোবান এবং সেই সাথে যেই অতিথিরা আমরা বিদায় নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আর জে কিবরিয়া এবং রেজা ভাই ট্যারট কার্ড সেগমেন্টে আপনাদের সাথে যোগ দিবে। সাথেই থাকুন, সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টেড প্লেস থেকে আবারও আমরা যোগ দেব।
সুমনের
সুমনের জার্নি এখানেই শেষ হবে, কিন্তু সুমন আমাদের সঙ্গে আছে। ১২টায় ডরের পুরো পরিবারকে নিয়ে আমরা যোগ দেব ট্যারোট কার্ড স্পেশাল সেগমেন্টে। পাঁচ মিনিটের বিরতি এবং স্পেশালি থ্যাঙ্কস সুমন ও লোবানকে আজকের এই দুটি ভৌতিক ঘটনা আমাদের সামনে ভাবে তুলে ধরবার জন্য। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই। ডর সরাসরি ফেসবুক লাইভে হন্টেড প্লেস থেকে আসছে প্রতি শুক্রবার রাত ১১:৫০। পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/DAAR.TAROT, দ্যাট ইজ ডর ট্যারোট। ফিরছি ঠিক রাত ১২টায় স্পেশাল সেগমেন্টে। ডর প্রিয় শ্রোতা, আমন্ত্রণ আরো একবার, আপনারা শুনছেন ডরের স্পেশাল সেগমেন্ট, শোনা শুরু করলেন ইনফ্যাক্ট, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজি কেভিয়া রয়েছে আপনার সঙ্গে। রেজা ভাই অন দ্য স্পট,
আসসালামু আলাইকুম, আমি আছি আপনার সাথে।
আজকে যেই কেসটা আপনাদের সামনে ফার্স্ট আমরা রিভিল করব, এতটাই সেন্সিটিভ একটা কেস, তার আগে একটু ছোট্ট ভূমিকা করে নিতে চাই যদি রেজা ভাই আমাকে পারমিশন দেয়।
কি ভাই, আপনি আমার পারমিশন নিয়ে তো।
সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে পেজে একটা নাম্বার দেওয়া আছে, দুটো নাম্বার, একটা হচ্ছে যদি ইনবক্স করেন আমাদেরকে পেজে তাহলে রেজা ভাইয়ের একটা পার্সোনাল নাম্বার ওখানে আছে যেটা রেজা ভাই সপ্তাহে একদিন ওপেন রাখেন এবং তিনি কথা বলেন, এটা একটা ওনার সময় মতো। আরেকটা হচ্ছে পেজে একটা পার্মানেন্ট নাম্বার দেওয়া আছে যে নাম্বারটিতে সকল আননোন নাম্বার ব্লক করা আছে। এগেইন আই এম রিপিটিং, সকল আননোন নাম্বার ব্লক করা আছে এবং এই ব্লক নাম্বারটা মানে যারা যতবারই ফোনে চেষ্টা করেন না কেন কথা বলার জন্য, আমরা আসলে কথা বলার সুযোগ নেই নাম্বারে, শুধুমাত্র যারা টেক্সট করেন তাদেরকে আমরা এখানে রিপ্লাই দেই এবং সেটাও যদি খুব সেন্সিটিভ হয়। কেন এই ভূমিকাটা করছি সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। যে নাম্বারটা পেজে দেওয়া আছে আমি নাম্বারটা আরেকবার বলছি, 01743075722। এগেইন আই এম রিপিটিং, 01743075722। এই নাম্বারটিতে প্লিজ ফোন দেবেন না, ফোন দিলেই সঙ্গে সঙ্গে কেটে যাবে, এটা ব্লক করা। শুধু টেক্সট আসলে, টেক্সট পড়ার পরে যদি আমাদের কাছে মনে হয় যে না কেসটা খুব সেন্সিটিভ তাহলে আমরা নিজেরা যোগাযোগ করি। তো এই হাজার হাজার টেক্সটের মধ্যে একজন ব্যক্তিকে আমরা খুব সেন্সিটিভলি আজকের এই গেস্ট হিসেবে নিয়ে এসেছি এবং উনি প্রুফ হিসেবে কিছু ভিডিও নিয়ে এসেছেন। রেজা ভাই এবং আমি দুজনেই একটু আগে দেখছিলাম, আপনি একটু বলেন। রেজা
ভাই ভয়ঙ্কর, কারণ হচ্ছে জিন যখন মানুষকে পজেস্ট করে তখন এমনও হয় যে দিন রাত বলতে কোনো শব্দ নেই, দিনও হতে পারে সেটা, রাতেও হতে পারে। যেটা আমাদের সামনে যে গেস্ট এখন বসা, উনি আসলে উনি ওয়াইফ শুধু পজেস্ট না, ওনাকে আমি ওনার ফেস দেখলাম। আসলে আমি এমন আগে ফেস থেকে সবকিছু বলে ফেলি, বাট আমি এগুলো স্টাডি করি। ওনার পুরো পরিবারটাই এখন ধ্বংসের পথে, আসলে কি বলবো, মানে ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন যে ওনার ওয়াইফের কি অবস্থা এখন চলতেছে।
ভিডিওটা আমরা পেজে দিয়ে দিব,
লাইভ থাকা অবস্থায় ভিডিওটা দিব,
হ্যাঁ দিব।
ওনার বাড়িটা অনেক দূরে
নাটোরে,
ওখানে গিয়ে ঠিক করা আসলে আমি মানুষের জন্য করি, সেটা নাটোর হোক আর যেখানে
আপনি যেটা আমাকে গিয়েছিলেন কিছুদিন আগে সাজেকের মতো জায়গা থেকে আছেন মানুষকে হেল্প করার জন্য, ওটার একটা ভিডিও আপনি আমাকে দেখালেন যে লোকটা আগে হাঁটতে পারতো না সে এখন রীতিমতো হাঁটতে পারছে, ভেরি ইন্টারেস্টিং। তো এই ভদ্রলোকের সঙ্গে আমরা একটু কথা বলবো, আপনার নামটা একটু বলেন।
আমার নাম জিওল গোমেজ।
আপনি আমাকে শুধু এটুকু বলেন যে এই ভদ্রমহিলার ভিডিওটা আপনি একটু আগে আমাকে দেখিয়েছেন, উনি আপনার স্ত্রী?
জি ভাই, আমার স্ত্রী।
কত বছর যাবত বিয়ে করেছেন?
আমার বিয়ে হয় 2013-তে।
আচ্ছা, তো উনি থাকে নাটোরে?
নাটোরে থাকে।
আচ্ছা, ওকে। প্রিয় শ্রোতা, আমরা যে ভিডিওটা নিয়ে কথা হচ্ছে এটা খুবই সেন্সিটিভ একটা ভিডিও, যে কারণে আমরা ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আমরা এটা পেজে দিচ্ছি। এই ভিডিওটা বেশিক্ষণ আমরা পেজে রাখবো না এবং যে পেজটিতে ভিডিওটা আপলোড করা হচ্ছে অতি দ্রুত আপনারা পেজটিতে ঢুকে ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবেন যে আসলে কাহিনীটা কি, কত জটিল। ফেসবুকের ঠিকানাটা বলে দিই?
হ্যাঁ অবশ্যই অবশ্যই,
www.facebook.com/dorterot। আবারও বলছি, www.facebook.com/DAAR.TAROT, দ্যাট ইজ ডট ট্যারোট। ভিডিওটি হচ্ছে জুয়েল গোমেজের ওয়াইফের এবং ভিডিওটি আমরা এই মুহূর্তে আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি। আমরা গল্পটাও শুরু করছি।
আমি আজকে একটু অন্য মনে করি, আমার সাথে একটি ঘটনা ঘটছে আর কি, আসলে সেটা আমি হয়তোবা যদি সুযোগ পাই শেষের দিকে বলবো। গেস্টকে অনুমতি দিই।
জুয়েল গোমেজ, আজকে আপনাকে আমরা ফ্লোর দিচ্ছি এবং আজকে আপনাদের মেইন গেস্ট আপনি, একটু বলেন তো কাহিনীটা কি। বুঝতে পারলাম যে আপনার ওয়াইফ পজেসড, এছাড়া কি ধরনের কি প্রবলেম হচ্ছে?
আমি প্রথম থেকে এই ঘটনাটা বলি ভাই।
শিওর শিওর।
গত বছর আমার চাকরি হয় ইয়াকুব ফিলিং স্টেশন, ওই জায়গায় অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে আমি ওই জায়গায় ঢুকি, প্রায় বছর খানিক থাকতে থাকি ওই জায়গায়। আমার ওয়াইফ, আমার শ্বশুর, একসাথে আমরা থাকতে থাকি। আর আমার ব্রাদার ইন ল শাশুড়ি গ্রামের বাড়িতে ছিল, যেহেতু আমার শ্বশুর ড্রাইভ করে, সে সপ্তাহের মধ্যে সাত দিন পর্যন্ত থাকে না বাসায়। আমরা খুব ভালো মতোই ছিলাম ওই জায়গায়, যে বাসাতে ছিলাম আমার ওয়াইফ তখন প্রেগনেন্ট অবস্থায় ছিল। আর এর মধ্যে আমার শালা বিয়ে করার জন্য অনেক জ্বালাতন করছে।
কি ধরনের জ্বালাতন করে?
জ্বালাতন করে কেন আমাকে বিয়ে দাও না।
বয়স কত?
22-23 হয়ে গেছে।
এটা অবশ্য বিয়ের জন্য খুব বেশি বয়স না। কি হয়েছে আপনি? আমি বুঝতে পারছি আপনি বলতে পারছেন না ঠিকমতো। আপনি একটু বলেন তো কি দেখেছেন, হঠাৎ করে শুরুটা হলো কিভাবে? মানে হঠাৎ করে
আমার সাথে প্রচন্ড ঝগড়া হয় যখন
ওয়াইফের
সাথে প্রচন্ড ঝগড়া হয় আমাকে শালাকে নিয়ে। আমার বাড়িতে আমি নাটোরে চলে আসি, পাবনা থেকে চাকরি ছেড়ে দিয়ে আমি চলে আসি। তখন আমার শাশুড়ি শালা তখন ওই জায়গায় ছিল, এবং আমার শাশুড়িও বোঝার চেষ্টা করলো না যে এই জায়গায় তার মেয়ে আজকে প্রেগনেন্ট। এর মধ্যে আমার শালা দেড় মাস আগে তাই সে একটা বিয়ে করছিল আপনার সিলেটের চা বাগানের মেয়ে, সে মেয়ে পায় না দেখে। এরপরে সে দেড় মাস পরে আর একটা মেয়েকে ভাগাই নিয়ে সে বিয়ে করেন, পরে আমার বাসায় উঠছে, তখন ওই জায়গায় থাকতে থাকে।
আমি আপনাকে একটু থামাচ্ছি, আমি বুঝতে পারছি যে আপনি ঘটনা বলতে গিয়ে অনেক দূর পর্যন্ত যাচ্ছেন। এত দূর যাওয়ার আসলে সুযোগ নাই আমরা। আপনি ফার্স্ট কবে দেখলেন যে আপনার ওয়াইফ বা আপনার বাচ্চা পজেসড?
আমি যখন ইস্টার সানডে যাই, আমার ওয়াইফ বলছে যে এরকম আমি আমার এক পা কবরে গিয়ে রয়েছে, তুমি যেভাবে হোক আসো। কিন্তু আমি এগুলো কখনো বিশ্বাস করতাম না।
এক পা কবরে গিয়েছে মানে ফিল করে যে এক পা কবরে?
হ্যাঁ, এক পা কবরে। আমি এগুলা বিশ্বাস করি না, আমি তো না দেখলে তো বিশ্বাস করবো না কখনোই। তা আমি ইস্টার সানডেতে বাড়িতে যাই, মেয়ের জন্য কাপড় টাপড় নিয়ে যাই।
মেয়ের বয়স কত তখন?
ছয় মাস চলতেছে
তখন, মাত্র ছয় মাস।
এই লাস্ট ইস্টার সানডেতে?
আচ্ছা, ওকে ওকে।
যখন গেলাম তখন গিয়ে দেখি মানে মেয়ে ভালো, আমার ওয়াইফও ভালো, কথা বলতেছে একদম নর্মাল। আমার শ্বশুর বাইরে কাজ করতেছিল, শাশুড়ি বাইরে কাজ করতেছিল। তা আমি জাস্ট খালি ওর হাতে টাচ করছি, একদম নর্মাল থেকে অ্যাবনর্মাল হয়ে গেল, মানে বড় বড় চোখ করে ফেললো। তারপর আমাকে বলা শুরু করলো, তুই এই জায়গায় কেন আসছিস, তুই তো লোক ভালো না, আমি তোর স্ত্রীকে আমার কাছে নিয়ে যাব।
আচ্ছা,
তোকে কাঁচা খেয়ে ফেলবো ওকে টাচ করলে।
আপনি বিষয়টাগুলো কি আগে থেকে জানতেন নাকি?
আমি তখনই শুনে মানে দাঁড়ায় গেছি।
মানে আপনার কাছে ভয় লাগছিল?
ভয় লাগছিল। সেটা
ভয়টা কেন লাগবে না প্রিয় শ্রোতা, আপনাদের অবশ্যই ভিডিওটা দেখা উচিত, যে আমাদেরই ভিডিওটা দেখে কাশি হয়ে উঠেছে।
তারপর আমি রীতিমতো অনেক ভয় নিয়ে ওই জায়গায় কথা বলতেছি সাহস করে, যে আপনি কেন আসছেন।
আপনি কিভাবে বুঝলেন যে আপনার ওয়াইফ পজেসড ওই মুহূর্তে? আপনার তো নিজের অবাক হওয়ার কথা যে ও আমার সাথে ফান করতেছে কিনা বা এরকম কোন বিষয়?
না, ফান করতেছে না। যখন ওর অঙ্গভঙ্গিগুলা মানে অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, হ্যাঁ, যখন জিনিসটা চলে যাচ্ছে মাথা ঝাঁকুনি দিয়ে খালাই দিয়ে চলে যাচ্ছে
হাঁটতেছে পশুদের মতো করে হাঁটতেছে।
আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, 2009 সালে আপনার সাথে কি হয়েছিল? 2009 এর আগে কি ভালো থাকতেন? ভালো ছিলেন? আপনার লাইফে 2009 নিয়ে অনেক স্টোরি আছে।
2009 আমাদের সম্পর্কের বিয়ে, 7 বছর প্রেম করি আমরা বিয়ে করছি,
মানে আজকে থেকে 7 বছর আগে। আপনার লাইফে 2009 থেকে শুরু হয়েছে ঘটনাটা?
হ্যাঁ, তখন মানে বিয়ে করার জন্য তখন অনেক চাপাচাপি করতো। আমি তখন মনে হয় অনার্স সেকেন্ড ইয়ার ওর থার্ড ইয়ারে। তো আমি বললাম যে দেখো, এখনো তো ওইরকম কোনো কিছু করি না, যদিও একটা জব করি, এটা নিজে চলার মতন। মানে তখন থেকেই ধীরে 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 ধীরে
খারাপের
দিকে যাচ্ছে।
বিয়ে করেছেন কত বছর আগে?
2013 বিয়ে করছি।
9 থেকে 13, মানে 4 বছর খারাপের মধ্যেই ছিল। রেজা ভাই কি বলতে চাচ্ছেন আসলে?
আমি নিজে একটু অন্যমনস্ক।
অফকোর্স আপনি অন্যমনস্ক, কারণ রেজা ভাইয়ের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে গেছে যেটা উনি হয়তো বলবেন আমাদের অনুষ্ঠানে। আমরা প্রথম দিকে দুটো বিষয় ক্লিয়ার হয়েছে ইসরায়েল কমেছে। একটা হচ্ছে যে উনি টেক্সট যখন আমাকে পাঠিয়েছিলেন, আমি বুঝতে পেরেছি যে উনি খুব ক্রিটিক্যাল প্রবলেমের মধ্যে আছে, পারিবারিক একটা ঝামেলার মধ্যে উনি আছেন, এটা ওনার কথা শুনেই বোঝা যায়। আমরা একটু টু দ্য পয়েন্টে কোয়েশ্চেন করবো, স্টোরির মধ্যে যাব না। সেটা হচ্ছে যে আপনার ওয়াইফ এখনো এরকম অবস্থার মধ্যে আছে, আপনি লাস্ট আপনার ওয়াইফের সঙ্গে একসাথে থেকেছেন কবে?
আমি লাস্ট গত বছর অক্টোবরে
থাকা বলতে আমি যেটা বলছি, স্বামী স্ত্রী একসঙ্গে থাকি, একই ঘরের মধ্যে
একসাথে গল্প করছি, কথা বলছি, কিন্তু একসাথে
এত বছর এক বিছানায় থাকেনি এতদিন, কেন?
এটা এখন
মনোমালিন্যের কারণে,
মনোমালিন্যের কারণে জায়গায় এখন আমার শালার কথাটাই বলতে হয়,
শালাকে নিয়ে ঝামেলার মধ্যে ছিলেন। ওকে, আর এখন তো আপনি থাকার মনে হয় সাহসও পান না, যে অবস্থা দেখেছেন।
না,
বাচ্চাটার মধ্যে কি, 6 মাসের যে বাচ্চা, আপনি বলুন বাচ্চা কোথায় ঝামেলা?
6 মাসের বাচ্চাকে মানে বাচ্চা যখন দুধ খায় আর তখন বাচ্চাকে মানে বাচ্চার ঘাড় হঠাৎ করে এরকম শক্ত হয়ে যাচ্ছে, ঘাড়টার মুখ টুক কালো হয়ে যাচ্ছে, মানে কেমন জানি ভয়ঙ্কর একটু তাকাচ্ছে
বাচ্চা
বাচ্চা।
আচ্ছা আমি ওটাই বলি, হ্যাঁ খুব আমি আজকে কথা খুব কম বলতেছি আর কি। আপনার বউর যেটা সমস্যা সেটাকে বলে পোস্ট পার্টাম ডিসঅর্ডার।
এটা কি মানে সায়েন্স সায়েন্সের জায়গাতে?
আমি সবসময় প্রথমে
বিজ্ঞানের
ব্যাখ্যা দেই। আমাদের কাজ আসলে ভয় দেখা না, মানে আন্তা যেটা গল্প বলে ভয় দেখানো আমাদের কাজ না।
ভূত বলে কিছু নেই, এবং ভূত নিয়ে যত গল্প চলছে যত কিছু চলছে মানুষের মধ্যে একটা আনথিঙ্কেবল ইমাজিনারি কোন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য, ভয় খোঁজার জন্য আসলে এরকম জায়গায় যাওয়ার দরকার নাই, ভয় রিয়েল ওয়ার্ল্ড এর মধ্যেই আছে।
আসলে কি ভাই, মানে আমি যেটা বলছিলাম গত বিষয়ে যে গল্পের বই কিনতেই পাওয়া যায়, আমাদের আমরা এখানে গল্প বলতে বসি নাই, আমরা এখানে মানুষের জীবনের স্টোরি শুনতে আসছি,
এবং এই স্টোরিগুলোর সমাধান কি হতে পারে সায়েন্টিফিক্যালি এবং
ব্যাখ্যা কি হতে পারে প্যারানর্মাল রিসার্চ হিসেবে আসি। তো আমি কেউ আসলেই বলবো না যে আপনাকে জিন ধরছে, আমার কাজটা অনেক কঠিন। তো ভাই আপনার তো গোমেজ ভাই না? আচ্ছা আপনার যেটা হয়েছে ওয়াইফে সেটাকে বলে পোস্ট পার্টাম ডিসঅর্ডার। এটা যেটা হয় বেবি বার্থ হওয়ার পর, এটা শতকরা 90টা মহিলারই হয়। আপনার ওয়াইফ একটু সিরিয়াস পর্যায়ে চলে গেছে, বেবি বার্থ হওয়ার পর মেন্টালিটির একটা বিরাট চেঞ্জ আসে যে কোনো মহিলার এটা আসে। এটা কোনো চিকিৎসা পৃথিবীতে এখানে বের হয় না, এটা আস্তে আস্তে স্বামী যদি বউকে সেবা করে হেল্প করে কোনো কাজে হেল্প করে, কারণ এখন বর্তমান যুগে সব বাচ্চাই হচ্ছে সিজারে আমরা দেখি সচরাচর। একটা ওয়াইফ অপারেশনের পরে সে ঠিক মতো হাঁটতে পারবে না, কাজ করতে পারবে না, কিছু করতে পারবে না, তারপরে পরিবার থেকে জোর করা হয় তাকে কাজ করার জন্য, কারণ এটা মহিলাদেরকে এইভাবেই মনে করা হয় আলটিমেটলি সমাজে। আপনার পরিবারও সেই ঘটনা ঘটতেছে, তো আলটিমেটলি ওনার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, মানে বিরক্ত ওনার লাইফ নিয়ে যে কোনো হেল্প পাচ্ছে না, না স্বামী থেকে, না শ্বশুর শাশুড়ি থেকে, না কোনো দিক থেকে, সব দিক দিয়ে উনি বিরক্ত। এই রোগটা চিকিৎসা হচ্ছে একমাত্র ওনাকে সান্ত্বনা দেওয়া, ওনাকে হেল্প করা, এটা হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা। আর যদি আমি প্যারানর্মাল ব্যাখ্যা দিই, আমার ওয়াইফের ভিডিওটা দেখছি, দেখার পরে আমারই ভয় লাগছে যে আমি গিয়ে ঠিক করতে পারবো কিনা, আল্লাহ ভরসা আমার ধর্ম আপনার ধর্ম ভিন্ন, কিন্তু আমি যদি আপনাকে বলি সুরা পরে ফুদেন, আপনি সুরা সুরা জানেন না, খ্রিস্টান মানুষ, আমি বিশ্বাস করি ঈশ্বর এক, সকল ধর্মই একই কথা লেখা আছে ঈশ্বর এক। আপনাদের বাইবেলে বলা আছে যে যীশু বলছে যে আমি আল্লাহর সাহায্যে মানুষকে সুস্থ করি, আপনি পড়ছেন বাইবেল, এটা নিউ টেস্টিমেন্টও আছে ওল্ড টেস্টিমেন্টও আছে। তো যীশুও বলছে কথাটা, আমি আল্লাহর সাহায্যে মানুষকে সুস্থতা সুস্থতা দান করি, কুষ্ঠ রোগীকে সুস্থ করি। আপনার ওয়াইফের প্যারানর্মাল যে ব্যাখ্যা দেয় সেটা হচ্ছে আপনার ওয়াইফ একসময় খুব শ্বাসগোস করত খুব বেশি, আপনার কি মনে পড়ে?
জি।
আচ্ছা এখন সেটা করে
না।
আপনার ওয়াইফ একসময় খুব সুন্দরও ছিল, এখন তার বিন্দুমাত্র নাই। এটাকে ইফ্রিট বলে, জিনদের মধ্যে যে ইফ্রিট জাতি সেটা সবচেয়ে শক্তিশালী হয়, যারা এত শক্তিশালী হয় তারা চাইলেই মানুষকে ঘাড় মটকে মেরে ফেলতে পারে। আপনি দেখেন আমরা সবসময় বলি যে জিনদের সাহস আমরাই বাড়া দিচ্ছি দিন দিন, এই মুহূর্তে যারা রেডিও শুনতেছেন তারা চাইলে রেডিও বন্ধ করে ফেলতে পারেন, আর যদি শুনতে মন চায় নিজে রিফ্রেশ শুনুন আপনারা। তো এই ফ্রি যে জিনটা সেটা আপনার ওয়াইফকে পছন্দ করে ফেলছে, মানে ভালোবেসে ফেলছে, এবং আপনি আপনার ওয়াইফ থেকে দূরে ছিলেন বহুদিন, যেই সুযোগটা এই জিনটা নিয়েছে, এবং জিনের যে কাজ এটা আপনিও কনফার্ম হয়েছেন মোটামুটি, এটা ডাক্তারই কোনো কাজ না, আপনি নিজেও মোটামুটি কনফার্ম হয়েছেন। তো আমরা প্রথমত আপনাকে সাজেশন দিব ডাক্তার দেখানোর জন্য, ভালো কোনো মনোরোগ বিশেষজ্ঞ সাইকোলজিস্ট বা প্যারাসাইকোলজিস্ট দেখান। তো আমি যে রোগের নামটা বলছি ডাক্তার এই রোগেই বলবে আশা করি। এর বাইরে যদি আপনি চান আমাকে যেতে হবে, সেক্ষেত্রে কিবরিয়া ভাই সহ আমি চেষ্টা করবো যাওয়ার নাটোরে।
আচ্ছা এখানে দুটো প্রবলেম আছে ভাইয়া, একটা হচ্ছে যে নাটোরের যাওয়া আসার পথটা অতটা ইজি না, যদি এয়ারপোর্ট থাকতো থাকতো হয়তো রেজা ভাই আপনাদের ওখানে যেতেন, উনি যেটা করেন মাঝে মাঝে অনেক সময় অনেকে ডাকে যান। ইভেন একটু আগে যখন অনুষ্ঠানটা শুরু করবো তার আগে ইউকে থেকে এক ভদ্রমহিলা ওনার সঙ্গে কথা বলছিলেন, যে কারণে আমাদের প্রিপারেশন থাকার পরেও আমরা একটু অন্যভাবে অনুষ্ঠানটা শুরু করেছি। তো মানে উনি আসলে খুব দয়াল টাইপের মানুষ, মানে ফ্র্যাঙ্কলি আই লাইক হিম অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে, উনি যে কাজগুলো করেন সেটা নিয়ে তর্ক বিতর্ক যেটাই থাকুক না কেন, অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে হিজ আ রিয়েলি রিয়েলি বিগ হার্টেড ম্যান। প্রথম কথা হচ্ছে এটা, সবাই নাটোর বলেন না, বাংলাদেশে যে কোনো প্রান্তে হলে কেস যদি খুব জটিল হয় উনি যাবেন, কিন্তু একটা প্রবলেম যেটা সেটা হচ্ছে এরকম কেসে গেলে আমাদের কিছু ফর্মালিটিস আছে, লাইক আমাদের কিছু ফেসবুক লাইভ হয়, আমাদের এই অনুষ্ঠানটার কন্টিনিউটি ফেসবুকে চলে, এবং ওনার নিজের উনি একজন বিজনেসম্যান, হ্যাঁ তো ওনার নিজেরও কিছু ব্যাপার স্যাপার থাকে, তো সবকিছু মিলে আসলে সময় করে ওঠাটা খুব ডিফিকাল্ট। আমরা চেষ্টা করবো আপনার ওখানে গিয়ে প্রবলেমটা সলভ করার জন্য, যদি না পারি তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো আপনার ফ্যামিলিকে নিয়ে আসার জন্য।
এখানে কিরে ভাই ওনার ফ্যামিলি আনলে হবে না।
আচ্ছা
আপনাদের বাসার কাছাকাছি কোনো বড়ি গাছ আছে?
বড়ি গাছ
হ্যাঁ
এখন স্যার আমি
আগে ছিল, মনে করে দেখেন
আগে ছিল,
ওয়াইফ জানতে পারে বড়ি গাছ ছিল, সেটা এখন কেটে ফেলছে না নাকি?
হয়তো বা কেটে ফেলছে।
আচ্ছা বড়ি গাছের পাতা রাতে বেলা উল্টে যায়, এটা কি দেখছেন আপনি কোনোদিন?
জি না আমি দেখলাম।
আচ্ছা যারা এই মুহূর্তে শুনতেছেন তারা একটু খেয়াল করবেন, সন্ধ্যার পরে হ্যাঁ ব্যাখ্যা আছে, রাতে বেলা উল্টে যায়, সায়েন্স এর ব্যাখ্যা দিছে রাতে বেলা সূর্য থাকে না দেখে সে উল্টে যায়, সব পাতে উল্টে
যায়। দেখবেন যে আমাদের ধর্মে কিন্তু আছে যে বড়ই জল দিয়ে পবিত্র করা
হয়, আমাদের ধর্মে হিন্দু ধর্মের কথা। করা আছে, বড়ই পাতা, তুলসী পাতা, এটাতে করা হয়। আপনার ওয়াইফকে যে জিনিসটা আসর করতে সেটা বড়ি গাছ থেকে আসর করতে, সেই বড়ি গাছ, যে বড়ি গাছটা এখন নাই বলতেছেন আপনি। আপনার ওয়াইফের মনে আছে কিনা আমি জানি না, জিজ্ঞেস করলে হয়তো জানবেন যে তুমি কি রাতের বেলা সন্ধ্যার পরে সেই বড়ি গাছের পাতা থেকে কোনো পাতা ছিঁচ্ছিলে কিনা, বা বড়ি গাছে গিয়ে বসছিলে কিনা, বা ওখান থেকে রাতের বেলা বড়ি পাড়ছিলে কিনা। এটা একটা একটা কারণ, বড়ি গাছ থেকে যখন আপনার ওয়াইফকে জিন ধরছে, এখানে আপনার ওয়াইফের সঙ্গে একটা জিন না দুটা জিন, এটাকে তো বুঝেন
বলে যখন জিজ্ঞাসা করা হয়, আমি প্রথম থেকে জিজ্ঞাসা করছি যে তুই দিয়ে শুরু করছি যে তুই কি জায়গা থেকে যাবি, কি দিলে যাবি,
কি চাই আপনাদের কাছ থেকে,
বলতেছে যে আমি এখান থেকে যাব না, তোর ওয়াইফ স্ত্রীকে নিয়ে এই জায়গা থেকে যাব, আর বলতেছে যে আমি এক দুইজনের অর্ডারে যাব, কার কার কুঞ্জকালী বা শোষণকালীর অর্ডারে আমি যাবো এই জায়গা থেকে, তাছাড়া আর কাউর অর্ডারে,
মানে আরেকজন ইনভলভ। হ্যাঁ, আমি যেটা বললাম আপনার ওয়াইফের দুইটা জিন আছে, এবং দ্বিতীয় জিনটা ঢুকছে বাথরুমের আয়না থেকে। আমরা জানি রাতের বেলা আয়না দেখা এমনি কোনো সমস্যা নাই, বারোটা থেকে তিনটার মধ্যে সবচেয়ে শক্তিশালী শক্তি পেয়ে যায় শয়তানরা, মানে তারা এত শক্তিশালী হয়ে যায় যেটা চিন্তার বাইরে, আমরা দেখি না কিন্তু যেহেতু অদৃশ্য জগৎ।
আচ্ছা, এখানে অবিশ্বাস্য জিনিস যেখানে আমার ওয়াইফের সাথে ঘটলো, ও এখন কিন্তু মানে ভাত খায় রাত্রে বারোটার পরে, বারোটার আগে ভাত খায়,
সেটাতে আমি বললাম ওনার সাথে যে জিনিসটা আছে সেটা বারোটার পর থেকে
এমনকি ভাত খেতে গেলে তাকে গলায় আটকে রাখে, ভাত যেতে দেয় না, পানিটা কোনো মতো খাইতে দেয়,
উনি দিন দিন অসুস্থ হয়ে যাবে আস্তে আস্তে, বুঝতে পারছেন, অসুস্থ হয়ে যাবে, কিন্তু মাঝে মধ্যে ভালো থাকবে, মাঝে মধ্যে খারাপ হয়ে যাবে অবস্থা, মাঝে মধ্যে ভালো মানে খুবই ভালো, খুবই ভালো।
আমরা বরং আশ্বস্ত করতে চাই, তাওয়াক্কাল তো আল্লাহ, এবং অবশ্যই আমরা বলবো আপনি ডাক্তারের কাছে যান প্রথমত, কারণ আমরা যদি জানি আপনি এখনো ডাক্তারের কাছে যাননি, বিজ্ঞান ভিত্তিক সমাধান নেন, এবং তারপরে যদি রেজা ভাই মনে করেন যে উনি সময় দেবেন, উনি তো সময় দেবেন বললেনি, তো যেভাবেই হোক আমরা কেসটা ডিল করবো, এবং উই টেক দিস চ্যালেঞ্জ, আমরা এই চ্যালেঞ্জটা নিলাম প্রিয় শ্রোতা, এবং এটা খুবই চ্যালেঞ্জিং, সবসময় ডরে হয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একটি হন্টেড মাদ্রাসা থেকে আমরা লাইভ করেছিলাম, এবং সেই হন্টেড মাদ্রাসা এখন পুরোপুরি মুক্ত, এবং ওনারা আমাদেরকে থ্যাঙ্কস দিয়েছেন, আমরা যেগুলো সাধারণত অনুষ্ঠানে প্রচার করি না, আসলে নিজেদের কথা নিজেদের গুণগান ভালো লাগে না।
একটা ব্যাপার কি আমি সবাইকে বলতে চাইছি লিসনারদেরকে, সেটা হচ্ছে আমাদের ভিডিও নিয়ে অনেক কিছু হচ্ছে উল্টাপাল্টা, সেই জন্য আমরা প্রতিটা শুক্রবার লাইভের পরে ভিডিওটা রাখতে চাচ্ছি না।
আমিও একমত, অনেকেই যেটা করেন যে এই সময়টা মনে করেন যে শুক্রবার এই লাইভের পরে দিনের বেলা দেখবো, যেহেতু লাইভের জন্য লাইভটাই থাকুক, লাইভের পরবর্তীতে আমরা ভিডিও
ডিলিট করে দেবো,
এবং আমরা প্রিয় শ্রোতা আপডেট আপনাদেরকে জানাবো, ভিডিওর মাধ্যমে জানাবো, প্রয়োজন হলে আমরা লাইভ করবো। সো কানেক্ট দিস স্পেস, এগেন বলছি ভিডিওটা একটু পরে আমরা সরিয়ে ফেলবো এখান থেকে, কজ এটা সামাজিকতার জায়গা থেকে ওনাদের প্রবলেম হতে পারে। আমাদের পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/dortarot, আমি আবারও বলি www.facebook.com/DAARTAROT, দ্যাট ইজ ডট ট্যারোট। আরো একজন গেস্ট আছেন, তার কাছে আমরা যাবো, যাওয়ার আগে আবারও আপনাদেরকে,
তার আগে আমি মাঝখানে তো সবসময় আটকে দিই, সরি লিসনারদেরকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কি লেভের কথার মাঝখানে মাঝে মধ্যে
দে উইল বি হ্যাপি।
আমি আপনাকে একটা কথা বলতে ছোট কথা, ওয়াইফ যখন প্রজেস্ট হবে শুধু বলবেন যে তুই যদি চলে না যাস রেজা ভাইকে আমি ডাকবো,
এরপরে রেজাল্টটা কি জানে আমাদেরকে জানাবেন,
জানাবেন আমাকে,
এটা আমার শ্বশুরের মাধ্যমে যদি আমি বলি,
বলবেন রেজা ভাই আসবে, তো তুই যদি না যাস রেজা ভাই আসবে, এরকম বলবেন,
কনফিডেন্টলি বলবেন,
কনফিডেন্টলি বলবেন। তো প্রিয় শ্রোতা আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি,
না কিন্তু এখানে ওনার এখন সবাই যদি এখন এই তাদের প্রবলেমে যদি একই বাক্য ব্যবহার করে,
করুক না
সমস্যা, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে, বয়ফ্রেন্ড হয়তো প্রপোজ করেছে যে তুমি রাজি হও, এরপরে গার্লফ্রেন্ড বলে যে না আমি রাজি হবো না, তুই যদি না রাজি হোস আমি রেজা ভাইকে ডাকবো।
হ্যাঁ হোক, এক সময় আমি চাচ্ছি যে ছোট বাচ্চাদেরকে ঘুম পাড়ানো হবে, রেজা ভাই আসবে তাড়াতাড়ি ঘুমাও।
Okay, we are laughing, but the situation is different. Because apnara Facebook e gele ashole bujhte parben. Ebong amra ei onushthane hashi, kadi, ebong kannagati ta bodhoy ekhono hoyni, bhobishyote hobe. Ebong amra real story explore kori. Amra bishwash kori je bhoy pawanor jonnye আসলে আজগুবি গাজাখুরি কোনো গল্পের তৈরি করার কোনো প্রয়োজন নেই। রিয়েল ওয়ার্ল্ড এর মধ্যে এমন কিছু আছে যেটা আমাদেরকে ভয়াবহ রকমের ভয়ের অনুভূতি দিতে পারে, এই জন্যই আমরা বলি ডর মানে ভয়। ভূত সবসময়ই একটা আজগুবি ধারণা, ভূত বলে কোনো কিছু নেই, এটা বিলিভ করেন। আমাদের ধর্মীয় অনুসারেও যদি আপনি যান তাহলে যেটা আছে জিন, এবং জিনের ব্যাপারটা নিয়ে বিজ্ঞান এখনো কোনো মন্তব্য করেনি, কারণ বিজ্ঞানকে হয়তো একসময় মেনে নিতে হবে জিন নামক একটি প্রাণীর অস্তিত্ব আছে যেটা মহান আল্লাহ তাআলা বলেছেন। আমরা ফিরে আসব ঠিক চার মিনিট পর।
ডর মানে ভয়, ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ডরের ট্যারোট কার্ড স্পেশাল সেগমেন্টে। আপনারা শুনছেন এবিসি রেডিও, আর জেকে ভি আপনাদের সঙ্গে রয়েছি। রেজা ভাই আমাদের সাথে আছে এবং আরো একজন গেস্ট ক্যামেরা ফ্লোর দিব। আপনি বোধহয় নাম প্রকাশ করতে ইচ্ছুক না?
জি, আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না।
ট্যারট কার্ড সেগমেন্টে কেন আসলেন এবং কি আসলে ঘটনাটা?
আমার সাথে এমন অনেক কিছুই ঘটছে যেটা অনেকেই বিলিভ করবেন না, আপনারা হয়তো অনেকেই অনেক সাইন্টিফিক্যালি এটা বোঝানোর চেষ্টা করবেন।
এমনিতে আমি যদি একটু জানতে চাই আপনার পড়াশোনা কতদূর বাকি?
আমি চার্টার্ড ইউনিভার্সিটিতে এসএসসি পড়ছি।
মানে আপনি মোর সাইন্টিফিক ম্যান,
শিক্ষিত মানুষ,
শিক্ষিত মানুষ যার নিজেদেরই হয়ে বিলিভ করার কথা না। ইনফ্যাক্ট একটা বিষয় ভাই, মানে এইগুলো হয় কি, মানে জানি না, আমি আগে আপনাকে যেটা অনুষ্ঠান শুরু করার আগে বলছিলাম যে ডট ট্যারট শুরু করার আগে এই জিনিসগুলো আমাকে কখনোই ইনফ্লুয়েন্স করতো না, এই ভূতের বিষয়গুলো। আপনাকে বলছিলাম যে একটা মাস আমি পাঁচ রুমের একটা ফ্ল্যাটে একা একা ছিলাম, আমার কাছে মনে হয়েছে আমি স্বর্গের মধ্যে আছি, আরাম, নোবডি ডিস্টার্ব মি, আই লাভ সাইলেন্স।
আমি আপনাকে প্রশ্ন করতে চাই কিবরিয়া ভাই, যে আপনি যে এখন যেহেতু এখন এমন একটা জগতে চলে আসছেন যেটা পুরোপুরি আধ্যাত্মিক একটা বিষয়, অথবা আমরা বলবো যে জিনদের একটি জগৎ, আমি আপনার সাথে প্রোগ্রাম করার সাথে সাথে অনেক কিছু দেখছি যেগুলো আপনি কখনো ভাবেন না যে দেখতে চোখের সামনে দেখবেন এগুলা, তো আপনার এখন ফিলিংস কি? আসলে
দুই রকমের ফিলিংস, একটা হচ্ছে জিনকে আমি অবিশ্বাস করি না, কিন্তু সেই অর্থে আমি চোখের সামনে দেখে যে বিলিভ করব, ওই রকম ঘটনা বা ওই রকম ভাবে আমি মানে ইনফ্লুয়েন্স না এখন পর্যন্ত, এটা একটা। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে ভয় ব্যাপারটা আমার মধ্যে এখন কাজ করে, যেটা আমি ওই যে একটু আগে বলছিলাম যে মানে খালি একটা বাসার মধ্যে আছি, আমার কাছে মনে হচ্ছে যে অন্ধকার দেখলে কিছু একটা ওখান থেকে বেরিয়ে আসতে পারে।
আমার এখানে মনে পড়ে আপনি যখন বলছিলেন জিন ভূত বলতে কিছু নাই বা এরকম কিছু
নাই, জিন বলি না, বলছি ভূত বলতে কিছু নাই, এখনো বলি সবসময় বলি, হ্যাঁ
ভূত বলতে কিছু নাই, কি দেখাবেন আমাকে? তখন আমি আপনাকে নিয়ে যাই মাদ্রাসাতে, মাদ্রাসার ঘটনার পরে আপনার নাকে রক্ত যায়, তারপরে এটা অবশ্যই সাইন্টিফিক ব্যাখ্যা আছে,
ডাক্তার বলেছে যে মাইগ্রেন, মাইগ্রেন এবং সাইনাস
বলছেন যে মাইগ্রেন আপনার কোনোদিন ছিল না, ইভেন এখনো মাইগ্রেন নেই,
মাইগ্রেনের যেসব সিম্পটম সেগুলো ছিল না।
আপনাকে আরেকটা প্রুফ দিব,
না না এই রক্ত পড়ার প্রুফ দরকার,
রক্তপাত একটা প্রুফ দিব, সেটা হচ্ছে আমরা একটা প্লানচেট করবো, এখানে আমরা আত্মাকে ডাকবো বা জিনকে ডাকবো, এবং আমি ডাকবো খারাপ জিনকে, যেটার এফেক্ট হবে ভয়াবহ। আমার চ্যালেঞ্জ
না, আমার মনে হয় যে ধরনের জিনিস আমি আমার ক্ষেত্রে নিতে চাই না, বিকজ এটা আমি বিলিভ করি না তা না, এক ধরনের কনফিউশনের মধ্যে আছি, কিন্তু আমি সেটাকে টেস্ট করতে চাই না।
একটা ব্যাপার, হ্যাঁ কি ভাই, যে আমার কাছে গতকাল একটা মেসেজ আসছে, সেটা হচ্ছে সেটা ছবি আমি দিব, পোস্ট করব, মেয়েটার আমাদের ডর শোনাকালীন সময় ওর বাচ্চা আছে একটা, হাজবেন্ড আছে, যে রুমে সে থাকতো, বিশেষ কি কারণে সে রুমে ছিল না, তার হাজবেন্ড রুমে ছিল, ওই মুহূর্তে ওর বিছানার উপর যে ফ্যানটা সেটা ভেঙে নিচে পড়ে যায়, যেখানে ফ্যানটা পড়ছে এখানে আমাদের মাথা থাকে, বাচ্চার মাথা থাকে, এমন হতে পারতো যদি ফ্যানটা আল্লাহ না করো বাচ্চার উপরে পড়তো, স্পট ডেথ। তো আমরা ইন্সপায়ার কখনো করি না যে আমাদের প্রোগ্রাম আপনারা শোনেন, কিন্তু আসলে আমরা এন্টারটেইন বলতে বলতে এমন এক পর্যায়ে চলে গেছি যেটা একটা পুরোটাই রহস্য হয়ে গেছে। আমাদেরটা হচ্ছে একদম রিয়েল, একদম ক্রু স্টোরি, মানে মানুষের সাথে যা ঘটে সেটাই আমরা বর্ণনা করি। আমি দোয়া করবো আল্লাহ,
আমি বরং বিষয়টা কিভাবে দেখি দেবে ভাই, যারা শুনছেন যারা এটা দ্বারা ইন্সপায়ার হচ্ছেন, যদি এটা থেকে আপনি উপকার পেতে চান এই রাস্তাটা চলে,
এটা কিন্তু শুধু প্রোগ্রাম না, আমি বলবো যে এই একটা ঘন্টা জীবন্ত কোনো কিছু মানুষ শুনতেছে,
বলুন
বলেন, আপনার হাতটা একটু দেখবো আমি,
আমার হাত, আচ্ছা দেখেন
বলতে থাকেন আমাকে, আমি হাতটা দেখে থাকি।
আমাকে এইটা জাস্ট অল্প কয়েকদিন আগের ঘটনা, ঘটনাটা ছিল এরকম, আমার এক ফ্রেন্ড আছে, সে বলে তার সাথে নাকি জিন আছে, তো আমি তাকে বললাম যে প্রুফ দাও, সে আমাকে বলল যে সময় বলে দিবে প্রুফ।
আমি আপনার কথার মাঝখানে মাঝে মাঝে প্রশ্ন করবো, আপনার রাশি কি কুম্ভ রাশি?
জি জি
কুম্ভ রাশি। আপনার কোন গার্লফ্রেন্ড কি ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিল?
বলতে পারছি না যে ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিল কিনা, বাট সে বলতো যে তার সাথে জিন আছে।
আচ্ছা, সে বলতো তার সাথে জিন আছে।
জি
আচ্ছা, তারপর বলেন আপনি
জিনকে বশীভূত করা যায়?
অবশ্যই করা যায়, এটা তো খুব ওয়ান্টার ব্যাপার ভাই, এটা তো আমি চাচ্ছি যে রেডিওতে মানুষকে শিখাই,
না না
আপনি বাধার আদিতে আমি শিখাই,
এটা অবশ্যই করবো না, বলুন।
কয়েকদিন আগে আমার এক রিলেটিভ আসছিল, তাকে আমি গাবতলিতে উঠে দেওয়ার সময় আসার পথে মিরপুর শাহালি মাজার আছে,
আচ্ছা
তো ওইটার সামনে দিয়ে আসার সময় দেখলাম যে বাতি, বিয়ে বাড়ির বাতি যেরকম দিয়ে সাজে ওই রকম সাজানো, তো জাস্ট রাতের বেলা আমি তাকে ফোন দিছিলাম যে তোমাদের এখান থেকে আসার সময় দেখলাম যে মাজার টাজার এরকম সাজা,
রাতের বেলা ফোন দিছিলেন, সেটা কোনো মেয়ে ছিল? বলেন সমস্যা নেই, আপনার যেটুকু দেখতেছেন না চেহারা,
জি মেয়ে,
আচ্ছা
তো জাস্ট সে আমাকে ওইখানেই স্টপ করাইলো যে দেখো এগুলো বলবা না, তখন রাত মেবি দুইটা আড়াইটার মতো বাজে,
আচ্ছা
সাথে সাথে আমার ফোনে একটা ফোন আসলো, ওর কাছে যে নাম্বার আর আমার কাছে যে নাম্বার, এই দুটো নাম্বার আমরা দুজন ছাড়া আর দুনিয়াতে তৃতীয় কোনো পার্সন জানে না। ফোনটা আমি বললাম যে একটু হোল্ড করো, আমি ফোনটা রিসিভ করি, যেহেতু গার্লফ্রেন্ড, ও হয়তো বলতে পারে যে তুমি অন্য কোন মেয়ের সাথে ফোন করো কিনা, সাথে সাথে কনফারেন্স দিলাম, চিকন একটা কণ্ঠে সালাম দিল। সালাম দিয়ে সে শাহালি মাজার থেকে বলছে এটুকু বলল, আর বলল যে দুইটা সাদা পর্দার কাপড়, এতটুকুই শুনছে। তারপর সাথে সাথে আমি ফোনটা কাটি।
আচ্ছা, তারপর
ও আরেকটু কথা বলে নি ভাই, এই সিম কার্ডটা, যে সিম কার্ডে ফোন আসে মানে আমার কাছে, এই সিম কার্ডটা আগে ওর কাছে ছিল, আমি জাস্ট এক্সচেঞ্জ করে আমার কাছে আনলাম, আর ফোন কল কিন্তু আমি ওকে দিছি, ও আমাকে দেয় নাই। তো ও আমাকে বলল থাক এই ব্যাপারে আমরা রাতে কথা না বলি দিনের বেলায় কথা বলি। দেন আমি সকালবেলা উঠলাম, উঠা বললাম যে এইটা কে ফোন দিছে, দেখো এগুলা কিছু বলার দরকার নাই, যা হয়েছে হয়েছে। তো আমার মনের মধ্যে একটা কিউরিয়াসিটি, কে ফোন দিছে, একটা কলটা আসছিল। তো আমি ওদের কাস্টমার কেয়ারে যাই, ওদেরকে নাম্বারটা দেখালাম যে এই নাম্বারটা থেকে কাল রাত 2:30 বাজে আমাকে কল দিছিল। তো তারা বলল যে এই নাম্বারে আমাদের কোনো এন্ট্রি নাই, আপনি এই নাম্বার,
এই নাম্বারটা ওদের অফিসে কোনো নাম্বারই নাই,
কোনো নাম্বারই না।
এটা ভাই সেম ঘটনা আমার সাথে ঘটছিল, তখন আমাদের সাথে রাজু ছিল সুনামগঞ্জে, আমি প্লাঞ্চের করতে বসি, তখন প্লাঞ্চের যার সাথে করতে বসি সবাই খ্রিস্টান ছিল। ঠিক রাত্রে একটার সময় সবার মোবাইলে একটা মেসেজ আসছে, তোমরা বরবাদ হয়ে যাবে, এবং নাম্বারটা প্রাইভেট নাম্বার থাকে, সবার মোবাইলে এট এ টাইম একই মুহূর্তে সবার কাছে মেসেজ আসছে, আমার কাছে মেসেজ আসছে বরবাদ হয়ে যাবে। তখন আমরা সবাই কিন্তু ভয় পেয়ে যাই, আমরা সবাই বাইরে হয়ে আসি। মাঝে মধ্যে কিন্তু এই ধরনের ব্যাপার মাঝখানে চলে আসছিল, জিনের বাসা বলে ফোন দিত, ওগুলো ফোনটা আমি, আমরা জানি জিনরা প্লাজমা এনার্জি বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এগুলোর দ্বারা তারা চলাফেরা করে, মানে এটা বিজ্ঞান ভিত্তিক চিন্তা,
এটা একদম বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে।
আমরা মানুষের ব্রেন যদি 15% আগে যায়, সে অন্য মানুষকে কন্ট্রোল করতে পারে। পৃথিবীতে এরকম লোক আছে, কিন্তু অসংখ্য লোক আছে যারা মানুষকে কন্ট্রোল করতে পারে, যেমন হিটলার, তার এক হুকুমে লক্ষ লক্ষ সৈনিক ছাদ থেকে পরে মারা গেছিল। তো যদি 15% ক্রস করে ফেলেন আপনি, 20% ব্রেন যখন আপনি অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন আপনি নিজের বডিকে কন্ট্রোল করতে পারবেন, যেটা একটা অসাধারণ একটা মেধা।
লুসি নামে একটা ছবি আছে, আপনার বিজ্ঞান ভিত্তিক একটা ছবি, আপনারা এটা দেখবেন। লুসি সায়েন্সের মধ্যে কতটা নন সায়েন্টিফিক ব্যাপার এত সুন্দর করে নিয়ে এসেছে, যে কখন একটা মানুষ ইনফিনিটি হয়ে যেতে পারে, অন্যরকম ব্যাখ্যা। এবং আমরা এই যে আরো কিছু ছবির উদাহরণ দিতে পারি এখানে, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স কি আসলে নন সায়েন্টিফিক একটা মুভি? ঘটনা যেগুলো দেখায় সেগুলো অবশ্যই ইললজিক্যাল, অযৌক্তিক, কিন্তু কতটা সায়েন্সের মধ্যে এনে বিষয়টাকে ব্যাখ্যা করছে।
এগুলো যুক্তি কিন্তু আছে কি মিরা ভাই, মানে বলা যায় যুক্তি চাইলে। আমি লুসি কথা রেখে ফিরে আসতেছি আপনার সাথে, সেটা হচ্ছে দেখেন ডলফিন মাছ, সে অনেক দূরের কিলোমিটার, মানে 20-30 কিলো দূরের সাউন্ড সে শুনতে পায়। এর মানে ডলফিনের ব্রেন আমাদের চেয়ে প্রখর, যেটা আমরা পাই না। ডলফিন ক্ষুদ্র শব্দ শুনতে পায়, তাও পানির মাধ্যমে অনেক দূর থেকে। তো বিজ্ঞানীরা বলে ডলফিনের ব্রেন 20% কাজ করে, বিজ্ঞানীরা বলে। তো আমরা হিউম্যান যদি আমাদের ব্রেন 20% কাজ করে, 15-20, কিন্তু 16 হতে পারে, 17 হতে পারে, তাহলে আপনার বডিতে ব্যথা অনুভূত হবে না। যদি আপনি হাত কেটে ফেলেন আপনার ব্যথা লাগবে না, তো আপনার ফুল বডি কন্ট্রোলে চলে আসবে। ছোট একটা এক্সাম্পল দিই আমি, ওই ডাক্তারটা এখন নাই, আমার দাঁতে একটা রুট ক্যানসার করা, তো আমি মারাত্মক ভয় পাই ইঞ্জেকশনকে, আমার জীবনে আমি ইঞ্জেকশনে ছিলাম একবার। উনি আমার ডাক্তার দেখলো, বললো রুট ক্যান্সার উপায় নেই, তেমন করেন 7 দিন নিচে আমার প্রতিদিন করছে আর কি। তো আমার দাঁতের মধ্যে উনি বলছে ইঞ্জেকশন বা কিছু দিতে হবে, ভাই আমি মরে যাবো, ইঞ্জেকশন আমার দিয়ে না, আপনি যা মন চা করেন আমাকে ইঞ্জেকশন দিয়ে না। আমি খুব বেশি ভয় পাই। তো ডাক্তার করছে কি, তখন আমি মানে একদম দাঁত মার কিড়ি মানে কিড়িমিড়ি খেয়ে জাস্ট বসা, কিছুদিন পাশে বসা, ডাক্তার করলো কি, ডাক্তার বলতে ইঞ্জেকশন সার্জারি করে আপনি প্রচন্ড ব্যথা পাবেন। আমি বলছি ইনশাল্লাহ আপনি করেন। আমার স্পষ্ট মনে আছে এখন, এটা ঘটনাটা আজকে 3 বছর আগে, ডাক্তার আমার মুখ দিয়ে কি ঢুকাইলো, দাঁত দিয়ে ঢুকালো কি, কোনো স্প্রে কোনো ইঞ্জেকশন ছাড়া ঢুকাইলো, আর গড় গড় রক্ত পড়লো ডাক দিয়ে। এবং 7 দিনের ডাক্তার কাছে গেছি, 7 দিন সে আমার ট্রিটমেন্ট করছে, দাঁত রুট ক্যানেল করছে, এবং আমি কোনো ব্যথা পাইনি।
রুট ক্যানেল কতটা ডেঞ্জারাস হতে পারে, এবং এটা যদি ইঞ্জেকশন না করে নেয়, ওখানে যদি কোনোভাবে অ্যানেস্থেসিয়া না দেয়, এটা আনথিঙ্কেবল।
তিথি সাক্ষী, এখনো সাক্ষী, সে সামনে ছিল।
আপনি কি করেছিলেন?
আমি কিছুটা মানে আমি জাস্ট আল্লাহ ভরসা, আল্লাহ আমার ব্যথা দিও না। তো আমার এখন স্পষ্ট মনে আছে,
আপনি যেটা বলতে চাচ্ছিলেন আপনার ব্রেনের কিছু পার্সেন্ট আপনি ইনঅ্যাকটিভ করে,
আমি ইনঅ্যাকটিভ করে ফেলছি। আমি বুঝতেছি আমার দাঁত থেকে খুঁচাচ্ছে, বাট মশার কামড়ের মতো ব্যথা পাচ্ছে, মশার কামড়ের মতো। 7 দিন একটা এটা হয়েছে, তারপর আমার ক্যাপ পরে দিল ডাক্তার। আমাকে লাস্টে বললো, আমার ওয়াইফকে বললো, 25 বছর আমি ফার্স্ট অ্যান্ড লাস্ট কাউকে ট্রিটমেন্ট করলাম রুট ক্যানেল, যেটা ইঞ্জেকশন এবং অ্যানেস্থেসিয়া ছাড়া। তা আমি হাসলাম, বলছি ডাক্তার সাহেব ইনশাল্লাহ। ডাক্তারকে তখন বলছিলাম ডাক্তার বেশিদিন থাকতে পারবেন না এখানে, আপনি এখান থেকে চলে যাবেন। ঠিক তার দাঁত আবার চেক করতে হবে, আমি চেক করতে গেলাম 3 মাস পর, গিয়ে শুনে ডাক্তার নাই, আমেরিকা চলে গেছে।
যারা
5 বছর থাকেন তারা হয়তো খেয়াল করেন, স্কোয়ারের পাশে একটা ডাক্তার বসতো দুইটালায়।
তো কি দাঁড়ালো আপনার শেষ পর্যন্ত ঘটনা?
তো শেষমেশ এটাই হলো যে আমি ওদের কাস্টমার কেয়ারে গেলাম, এই ডিজিটের কোন নাম্বারই ওদের সার্ভারে নাই। ওই গার্লফ্রেন্ড বলছিল যে এই নাম্বারে কখনো ফোন দিবে না, বাট কিউরিয়াসিটি তো আমরা তো মানুষ, হিউম্যান বিং, তো আমাদের একটু কিউরিয়াসিটি থাকে। আমি জাস্ট ফোন দিলাম, নাম্বার নট ইন ইউজ,
নাম্বারটা মানে বন্ধ,
নাম্বারই নাই, এটা তো বন্ধই। বাট তাহলে যে মানে তার আগের দিন রাত আড়াইটা কল আসলো, কলটা দিল কে, নাম্বারটা আমি না হলে শুনলে ভুল শুনতাম, বাট ওই পাশে আমার এক্সও শুনছে।
আসলে এটা ব্যাখ্যা আমার কথা নাই কি জানাই, মানে এটা আমি কি ব্যাখ্যা দিব, সাইন্টিফিক ব্যাখ্যা দিতে তো রকম, যেহেতু নাম্বারই নাই ফোন আসছে,
এটা কেমন হতে পারে,
মানসিক রোগ,
টেকনোলজিক্যাল কোনো ফল্ট বা কোনো কিছু,
এটা সম্ভব না, যেহেতু নাম্বারই নাই, ওই নাম্বারটা ফোন কিভাবে আসলো, আর একটা কল সেন্টার এরকম তথ্য তারা দিবে না, থাকলে নাই বলবে না। আচ্ছা আপনি কি কোথাও, আপনি কি মাছ খেতে খুব পছন্দ করেন, ফিশ?
হ্যাঁ, মাছেরও আমার এরকম একটা ঘটনা আছে। তো
আমি জাস্ট প্রশ্ন করলাম, মাছ খেতে পছন্দ করেন কিনা, বা মাছ খুব বেশি খান?
প্রচুর পরিমাণের, এবং সেটা ইলিশ। মাওয়াঘাটে যাব বৃষ্টিতে ইলিশ খেতে, যখন বৃষ্টি পড়তেছে, কিন্তু অলরেডি বৃষ্টি, যাওয়ার পথেও বৃষ্টি এবং আসার পথেও বৃষ্টি হচ্ছে। তো আম্মু বলল যে মাওয়াঘাটে যেহেতু যাচ্ছ, দুইটা ইলিশ নিয়ে এসো। গিয়া ইলিশ দেখলাম, ইলিশ কিনলাম, ও ব্যাগে ঢুকালাম বরফ টরফ দিয়ে, এবং আমার পিছনে আরেকজন ছিল, ও রাইডার, আমিও রাইডার। তো জাস্ট বসে বললাম যে চলো ভাই আমরা যাই, আর আরেক বাইকা অন্য দুইজন। রাস্তায় একটা জায়গা মানে অ্যাক্সিডেন্ট হইতে হইতে আমরা বেঁচে যাই অলৌকিক ভাবে। আমি জাস্ট কাহিনীটা বলি, জাস্ট বাইক এবং ওর সামনে আরেকটা বাস ছিল, ওই দুইটাকে একসাথে ওভারটেক করব। তো ওই ওভারটেকটা করার সময় আমার, আমি জাস্ট সামনেই ফলো করতেছিলাম, রাস্তা যে শেষ, আমি এটা আমার সেন্সেই নাই, আমার পিসের জনেরও সেন্স নাই যে রাস্তা, ভাই সামনে রাস্তা নাই। তো জাস্ট বাসটা একটা ফিলিং স্টেশনে ঢুকবে, বাসটা পুরো আমার রাস্তা নিয়ে নিছে ভাই। তো জাস্ট আমি পিছন থেকে হর্ন দিয়ে জাস্ট যখন বের হই, বাসের বডির সাথে দেখতেছি হ্যান্ডেলের যে গুটলি, জাস্ট ইঞ্চিও না, ইঞ্চির থেকেও কম। জাস্ট আমি বের হয়ে যখন সামনে উঠলাম, আমার পিছনের বাইক আসলো, আয়সা বললো যে বের হইতে পারছো? আমি বললাম কেন? পরে বললো আমি তো ভাবছি যে তুমি গেছো, তোমার এখন তোলা লাগবে। তো এটা হচ্ছে মাওয়া রোডের ঘটনা, যখন আমি আমার বাসা মিরপুরেই, তো যখন আমি কাজীপাড়া শ্যাওড়াপাড়া রোডে আসলাম, তো আমাকে আমার কেন জানি মনে হইতেছে আমার বাইকটা এত পরিমাণ ভারী যে আমার বাইকটা চলতেছে না। তো যখন আমি কাজীপাড়া শ্যাওড়াপাড়া রোডে আসি, শ্যাওড়াপাড়াই সম্ভবত আগে পড়ে, তো জাস্ট আমার মনে হইতেছে আমার বাইকটা পিছন থেকে টেনে ধরে রাখছে, মানে আমার বাইক কোনোভাবেই সামনে আগাচ্ছেই না কোনোভাবে। তো এই সমস্যাটা শুরু হয় আমার বাবুবাজার ব্রিজটা ক্রস করার পরপর। তো আমি বললাম যে ভাই আমার বাইক তো এরকম সমস্যা করতেছে, তুমি চালাবা? বলে না ভাই, তোমার বাইক তুমি চালাও, সমস্যা না, আমি পিছনে আছি, ব্যাগে কিন্তু মাছ। তো জাস্ট কাজীপাড়া আসার পরপর আমার মনে হইল যে আমার ডান সাইড দিয়ে একবার কিছু একটা আসতেছে সাদা, জাস্ট আমি বারবার মিরর দেখতেছি, একবার ডানে তাকাই একবার বামে তাকাই। তো আমার পিছনে যে রাইডার, তো সে বলতেছে ভাই কি কোনো সমস্যা? বলছে ভাই আমার একটু প্রবলেম হইতেছে, বাইকটা একটু ভার ভার লাগে। তো বলে একটু সাইডে দাঁড়ান, চা টা খান। আমি বললাম যে না ঠিক আছে, সমস্যা নাই, কাজীপাড়া যেহেতু আসছি সমস্যা নাই। জাস্ট ওকে 10 নম্বর নামাইলাম, আমি ভাবলাম যে ও পিছনে ওয়েট, যার কারণে বাইকটা মনে হচ্ছে ভারী। কিন্তু ওকে যখন 10 নম্বর নামাইলাম, আমার বাসা আবার একটু ভিতরে, তো আমি ওই রাস্তাটা সেম ফিলটা পাইছি বাসার গ্যারেজ পর্যন্ত, যে বাইকটা আমার পিছন দিয়ে কেউ টেনে ধরে রাখছে, আমাকে আগাইতে দিচ্ছে না, বাইকের চাকা ঘুরতেছে, বাইক আগাচ্ছে না। এইটার কি ব্যাখ্যা দিবেন?
আচ্ছা, সেটার সাইন্টিফিক ব্যাখ্যা আছে, বা প্রথমটা সাইন্টিফিক ব্যাখ্যা নেই, মোবাইলের ব্যাপারটা, এটা হচ্ছে বাইকের যদি কোনো কারণে, যদি বৃষ্টির সময় যেতে বলছেন বৃষ্টি, তখন ধুলাবালি বা কাদার জ্যাম লাগতে পারে, এটা খুব ইজি একটা ব্যাপার। বা তেল যদি ঠিক মতো পাস না হয়, বাইক
ভারী
হয়ে যাবে, বা চাকা যদি হাওয়া কমে যায় কোনো কারণে। আর প্রাণবল ব্যাখ্যা যদি দিয়েছিল হচ্ছে, আমাদের সবার সাথে একটা করে জিন থাকে, স্পষ্ট বলা থাকে শরীরে, ইবলিশ থাকে বা ভালো জিন থাকতে পারে। আপনার সাথে যে জিনিসটা আছে সেটা ভালো জিনিস, আমি মনে করবো ওই মুহূর্তে, যে মুহূর্তে কথা বলতে, সেই মুহূর্তে ভালো কিছু ছিল যেটা আপনাকে রক্ষা করছে, আলটিমেটলি আল্লাহ আপনাকে বাঁচাইছে, বাট মাধ্যম হয়তো বা জিনটা ছিল, এবং সে চাচ্ছিল না আপনি সামনে থেকে আগান, একটু স্লো হন, আপনাকে সে চাচ্ছিল স্লো হন। আর এই মাছের যে ব্যাপারটা, মাছ নিয়ে আমার লাইফে অনেক কাহিনী আছে, এবং অনেক অনেক গল্প শুনছি আমি মাছ নিয়ে।
আমরা একটা কাজ করি, বিরতির পর ফিরে এসে এই বিষয়টা আমরা জানি,
আমরা তারপর বলি বিরতির পরে। হ্যাঁ,
রাইট, বাইক নিয়ে যেহেতু কথা চলেই আসলো, শুধু একটা কথাই বলার আছে বাইক নিয়ে, মানে আমরা সব রাইডাররাই সবসময় বলি, ইউজ হেলমেট প্লিজ, শুধু আপনি নিজে ব্যবহার করবেন না, পিলিয়ন হিসেবে যিনি আপনার পিছে থাকেন, যাকে চড়াচ্ছেন, তাকেও আপনি হেলমেটটা ইউজ করেন। কজ আমি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে যেটা বলতে পারি, আমার একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল মাঝখানে রেজা ভাই, বাইক কেনার পরপরই আমি হেলমেটটা যখন তুললাম, আমার মনে আছে আমি নয় দশ সেকেন্ড কিন্তু অনেক কিছু পড়ে যাওয়ার পরে আমাকে ছ্যাঁসরাইছে রাস্তার উপরে। দুইটা জিনিস আমার মাথায় কাজ করতেছিল, আমি আল্লাহু আকবর আল্লাহু আকবর বলতেছি ভিতরে ভিতরে, এবং একটা সময় আমার মনে হচ্ছে আল্লাহ শেষ হবে কখন, মানে ছ্যাঁসরানিটা শেষ হবে কখন। উঠলাম, বিলিভ করবেন না, আমার বুকের নিচে ছিল পুরো বাইকটা, এবং নতুন বাইক, আমার এত প্রিয় বাইকটা, এবং যারা আমাকে বাইকে ফেসবুকে দেখেছে তারা সবাই জানে প্রত্যেকটা বাইকের কাছে তার বাইকটা অনেক প্রিয়। তো উঠলাম, নতুন বাইক, বিভৎস চেহারা হয়ে গেছে, নতুন আসছে ব্র্যান্ডটা, এবং পার্শ্ব তেমন পাওয়া যায় না।
আচ্ছা,
আমার মনে হলো আমার কিছু হয় নাই, যখন নয় সেকেন্ড আমাকে ছাঁসাইছে কিছু হয় নাই। বিলিভ মি, যখন উঠতে যাচ্ছি আমি উঠতে পারতেছি না, মানে এখন আমার গাছ শিউরে উঠতেছে, উঠতে যাচ্ছি না, পেছন থেকে একটা বুড়া আওয়াজ আমি পেলাম, বলতেছে ছেলেটারে তোমরা কেউ তুলো, ছেলেটারে তোমরা কেউ তুলো। এসে আমাকে সাত আটজন তুললো, তুলে আমি পিছনে কাছে দেখি বৃদ্ধ কেউ নাই ইনফ্যাক্ট, এবং ওই যে ছেলেটা আমাকে পিছন থেকে মারছে ও এসে একদম সুবোধ বালকের মতো, আরো দুই তিনজন ছিল, ও আয়সা আমাকে পানি দিচ্ছে, ওই আমাকে সেবা করতেছে। আমি এক পর্যায়ে মানে বললাম যে আপনার বাইকের চাবিটা দেন, ও কোনো কথা বলে নাই, আমাকে চাবিটা দিয়ে দিচ্ছে। তার কথা হচ্ছে আমি সারেন্ডার করছি, আপনার যা করার আপনি করেন, ভুলটা আমারই ছিল, ও স্পিডে ছিল। আমার মনে হলো এক পর্যায়ে আমার দাঁতটা ফেটে গেছে হয়েছে। আমি হেলমেটটা যখন খুললাম, আমার হেলমেটটা এখনো আছে, আমার লাইফের ওয়ান অফ দ্য ফার্স্ট হেলমেট, হাফ ফেস হেলমেট যেটাকে বলে, আমার হেলমেটের ঠিক বাম পাশের জায়গাটা রাস্তায় ছ্যাঁচড়ায় পুরো সাদা হয়ে গেছে। আপনি জাস্ট চিন্তা করেন, এখানে যদি আমার হেলমেট
না থাকতো নিশ্চিত মৃত্যু।
আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, কিন্তু আল্লাহ বলেছেন সতর্ক থাকো, সাবধান থাকো। রেজা ভাইয়ের আরেকটা বিষয় একটু বলি, বাইকের প্রিয় বিষয় নিয়ে যে কথাগুলো হচ্ছে, ইভেন বাইকটা প্রিয় এবং একটা একটা কাহিনী বলি রেজা ভাই, রেজা ভাইয়ের সিগনেটটা ফেলে দিবে এডিট পার্ট ক্লোজ। আরেকটা কথা বলি রেজা ভাই, কজ পরবর্তীতে মানে যখন পার্স টার্স পাচ্ছিলাম না, এবং প্রায় তিন মাস চার মাসের মতো গ্যারেজে বাইকটা বসায় রাখতে হয়েছিল, এবং বাইক কিন্তু তাদের প্রিয়, নিজে জানেন যে নিজের গ্যারেজে থুয়া অনেক সময় গ্যারেজে কোনো কিছু স্টার্ট হলে মনে হয় যে নিজের বাইকটা চুরি হয়ে গেল। যাই হোক, আই গট আ সিকিউরিটি সিস্টেম ফ্রম ইউ, আপনি যেটা বিজনেস করেন ট্যাক্স সিকিউরিটি, হুইচ ইজ ভেরি ভেরি গুড ট্যাক্স সিকিউরিটি, আপনারা হয়তো অনেক ইউজ করেন। যাই হোক, আমরা ছোট্ট একটা বিরতি নিব প্রিয় শ্রোতা, বিরতির পরপর আমরা আবারও ফিরে আসব, এবং পাঁচ মিনিটের ব্রেক, আর রেজা ভাইয়ের মাছ নিয়ে যে ঘটনাটা সেটা নিয়ে আপনাদের নিশ্চয়ই জানার আছে। ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর। পাঁচ মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। থ্যাঙ্কস টু প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি টিম, উই লাভ ইউ গাইজ, কজ আপনারা শুধুমাত্র স্পন্সর না, আপনারা বন্ধুর মতো আমাদের পাশে থেকে আমাদেরকে ইন্সপায়ার করেন, এবং বিভিন্ন সময় ফেসবুকে বা অন্যান্য জায়গাগুলোতে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলোতে আপনারা অলওয়েজ কানেক্টেড থাকেন। সো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডিকে স্পেশালি থ্যাঙ্কস, এবং আমরা ভবিষ্যতে যে কাজগুলো করবো সেগুলোর সঙ্গে আমাদের যে সম্পর্ক, বন্ধু সম্পর্ক, সেটা আরও বেশি এনরিচ হবে। রেজা ভাই, আমরা ফার্স্ট যে লাইভটা করেছিলাম মনে আছে, আমরা যে নদীর উপরে যেটা করলাম, ওখানে প্রাণের সাত ভাই আমরা পেয়েছিলাম, ভেরি গুড গাই,
একজন ছিল চকলেট ভাই,
চকলেট ভাই মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সো যেটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে মাছ নিয়ে আপনার অভিজ্ঞতা, তার আগে ওনাকে কিছু বলতে চান মানে ফাইনালি?
হ্যাঁ, আপনি কিছু বলবেন?
হ্যাঁ, আমি আপনাকে জাস্ট একটা কোশ্চেন করতে চাই,
কোশ্চেন নিয়ে একটা ব্যাপার আমি কিভাবে ডিসকাস করতে যাচ্ছি, হাজারো শ্রোতার হাজারো প্রশ্ন আছে, আমরা কি কোনো সেশন করতে পারি এরকম যে উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব করতে পারি?
হ্যাঁ, করতে পারি। সেক্ষেত্রে আমরা বরং একটা ওদেরকে যেটা করি, পেজ থেকে আমরা অন্তত 20-25 জনকে সিলেক্ট করি, দেন আমাদের অফিসে ইনভাইট করি, একটা পার্টিকুলার টাইমে দিয়ে একটা বোর্ড রুমে বসে ওটা কোশ্চেন করলো, আমরা লাইভ দিয়ে
পুরোটাই লাইভ করলাম। তাহলে অ্যাটলিস্ট হলো কি, অনেকে অনেক প্রশ্ন থাকতে পারে,
আমরা শীঘ্রই করবো, তার আগে প্ল্যান চিটটা আপনাদেরকে লাইভ দেখাবো আমরা।
আচ্ছা
বলুন। হ্যাঁ,
তো আমার কোশ্চেনটা হচ্ছে এরকম যে হিপনোটাইজ কিভাবে করে, এবং আপনার লাইক অ্যাজ আমার যে এক্স এর ঘটনাটা আমি বললাম, তো
হিপনোটাইজ কিভাবে করে? হ্যাঁ,
আমি আপনাকে এখনো দেখাই দিচ্ছি হিপনোটাইজ করে। হ্যাঁ, যেহেতু আসলে দেখানো কি রেডিও, যেহেতু এটা হাতে নেন, আমার হাতে একটা পেপার, আপনারা শুনতে পাচ্ছেন সাউন্ড, আমি বলবো আমি একমাত্র ব্যক্তি যে হিপনোটাইজ করি, কথা মানে বলে করি যে আমি হিপনোটাইজ করবো।
আপনি কাউকে হিপনোটাইজ করতে যাচ্ছেন?
ওকে, যে আমাদের গেস্ট যে আসে ওনাকে আমি করার চেষ্টা করতেছি।
আচ্ছা,
তো আমি জানি হিপনোটাইজ কিভাবে করে, হিপনোটাইজ করে চোখ দিয়ে, মানে দেখে। আর সিনেমা যা দেখি যে সামনে পেন্ডুলাম ঘুরায় ঘুরি ঘুরে, এগুলো সব সিনেমার কাহিনী, বাস্তবে না।
আচ্ছা,
আমার জানার মতে বাস্তবে লাখে একজন পাবেন কিনা যে হিপনোটাইজ হয়েছে, বা নিজে বলবে যে আমি হিপনোটাইজ হয়েছি। তো আমি আপনার জাস্ট একটা জিনিস আমি করতে চাই সাথে, দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ,
আচ্ছা,
আমি আপনার ব্রেনে একটা কমান্ড পাঠাবো এখন, এটা আপনি হাতে, এটা আপনি হাতে রেখে দেন পকেটে, পকেটে রাখছেন?
জি জি জি।
আপনি এখানে কিছু নাম্বার লেখেন,
আপনার সামনে লিখব?
হ্যাঁ, আমি তো আপনার হাতে দিয়ে দিয়েছি একটা জিনিস অলরেডি, আমি আর ব্রেনে কমান্ড পাঠাচ্ছি অলরেডি, পাঠাচ্ছি অলরেডি।
আচ্ছা ঠিক আছে, এটা কি
লেখেন? লেখেন
সিঙ্গেল ডিজিট না ডাবল ডিজিট?
আমরা জানি নাম্বার মানে জিরো থেকে নাইন, আমরা জানি। আপনি লেখেন কয়েকটা নাম্বার, লেখেন লেখেন আর কয়েকটা লেখেন, আপনি লিখতে থাকেন কয়েকটা লেখেন, কোনো সমস্যা নেই। কিছু নাম্বার লিখছে, হ্যাঁ এটা ওনার ইচ্ছা মতো নাম্বার উনি লিখছে, উনি লিখছে 943 নাম্বার উনি লিখছে। সবাই দেখতে পাচ্ছেন, ফুটবল দেখতে পাচ্ছেন, অন্যরা গেস্টরা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি কলম নেন,
জি জি,
কাটেন, যে কোনো একটা নাম্বার কাটেন। ওকে, দেখেন কি ভাই, উনি উনার মন মতো করে নাম্বার লিখছে, উনি একটা নাম্বার কাটছে। আমি কি আপনাকে কোনো কিছুতে ফোর্স করছি এখন?
না,
কোনো কিছুতে ফোর্স করছি, এটাই লিখতে হবে, এটাই কাটতে হবে।
তবে আমি একটা জিনিস বলতে চাই, যে যেই নাম্বারটা লিখছি জাস্ট লাস্টে যেই নাম্বারটা, ওইটা আমি নিজের ইচ্ছায় লিখি নাই,
লেখেন নাই।
না,
উনি কি বলছে কিবরে ভাই, আপনি একটু বলেন, দর্শকরা শুনুন, উনি নিজের ইচ্ছা লেখে নাই, মানে সামথিং রং। আপনি কি কাটছেন?
নাম্বার থ্রি।
আপনার হাতে আমি কি দিছিলাম? আপনার আগে জিজ্ঞেস করি, আপনাকে
কাগজ দিছিলাম,
আপনাকে আপনাকে বিলিভ হচ্ছে? আপনাকে বিলিভ, এখন তো কাগজটা খুলেন নাই, আপনাকে বিলিভ হয় যে এরকম কিছু হতে পারে, ঘটনা ঘটতে পারে, মিলে যেতে পারে বা এরকম কিছু?
আই থিঙ্ক হইতে পারে।
আচ্ছা দেখেন, দেখে আপনার রিয়াকশনটা জানাবেন, মানে শ্রোতারা তো দেখতে পাচ্ছে না, শুধু শুনতেছে।
হ্যাঁ, এটা নাম্বার থ্রি।
আপনি নিজে মুখে বললেন যে আপনি
এটা আমি লিখিনি,
লেখেন নাই, আপনাকে ব্রেনে কিছু এক্সট্রা ভাবে পাঠানো
হয়েছে। আমি ফার্স্টে জাস্ট নাইন লিখলাম, পরে ফোর লিখলাম, পরে যখন বললে আরেকটা ডিজিট লিখতে, জাস্ট আমার কেন জানি কলমটা উঠলো, উঠে থ্রি হইল, এটা আমি নিজে লিখিনি।
এটাকে বলে কি ভাই, হিপনোটিজম। যেই মুহূর্তে, ওই মুহূর্তটা আমার ছিল, যেই মুহূর্ত মনে করেন 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড, ওর ব্রেনটা আমার আন্ডারে ছিল। আসলে টিভি হলে ভালো হতো, আমি সরাসরি মানুষকে দেখাতে পারতাম,
ফেসবুকে আপনি লাইভও দেখাতে পারতেন।
এটা একটা হিপনোটিজমের ছোট্ট একটা পার্ট, টেলিকিনেসিস বলেন, হিপনোটিজম বলেন, টেলিসাইকোলজি বলেন, এটা ছোট্ট একটা পার্ট, এটা জাস্ট কিছুই না, এটা এর থেকে অনেক 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 স্তর আছে। আপনি যে প্রশ্নটা করছেন কিভাবে করি, ঠিক এইভাবে করি, এটা হচ্ছে আমার উত্তর, যে আমি এইভাবে হিপনোটাইজ করি মানুষকে। কিন্তু হিপনোটাইজ কি গুণা কি না তা আমি জানি না,
এবং এটা সেখানে ওইভাবে প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব না।
আমি তো আনসার করলাম ওনাকে, আমরা আনসার করি, আমি সরাসরি দেখাই দিছি প্র্যাকটিক্যাল, হ্যাঁ, যেটা অনেক কঠিন, যে কোনো ডাক্তার বা যে কোনো সাইকিয়াট্রিস্ট পারবে না জিনিসটা করতে আলটিমেটলি।
থ্যাংক ইউ। ওকে প্রিয় শ্রোতা, আমাদের হাতে সময় শেষ হয়ে গেল, যে কারণে আজকে আর জানা হলো না। সবসময় ট্যারট কার্ড রাউন্ডে আমাদের একটা বিশেষ ক্ষুধা থেকে যায়, অনেক কিছুই অজানা থেকে যায়, আবার অনেক কিছু জানা হয়। আমরা যখন চেষ্টা করি এই ক্ষুধাটা নিয়ে আমরা শেষ করি এবং পরবর্তী রাউন্ডে ফিরে আসি। 150তম পর্ব থেকে রেজা ভাইকে আপনারা পুরো 2 ঘন্টা জুড়েই পাবেন, একটু অন্যরকমভাবে, পুরো ডটটাই হাজির হবে আপনাদের সামনে। আপনাদের তুমুল আগ্রহ, তুমুল খোঁচাখুঁচি আমি বলবো, আমাকে যেকোনোভাবে হোক ফেসবুকে মেইলে রীতিমতো ঝড় তুলে ফেলেছেন যে রেজা ভাইকে এত অল্প সময় কেন, এত অল্প সময় কেন, পুরোটা সময় জুড়ে রেজা ভাই থাকবেন। ডরে যারা সবসময় সাপোর্টিভ ছিলেন, যারা আমাদেরকে অলওয়েজ ইন্সপায়ার করেন, তাদেরকে একটা কথা বলি অনুষ্ঠানটা শেষ করতে চাই। ডর, এটি একটি বিজ্ঞানভিত্তিক প্যারানর্মাল রিসার্চেবল অনুষ্ঠান, এখানে ভূত বলে কিছু নেই। ভূত বলে যারা আপনাদের সামনে আসে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ভূতের ছবি থেকে শুরু করে, ভূত নিয়ে গল্প বলা থেকে শুরু করে সবকিছু, এক বাক্যে বলে ফেলছি আপনাদেরকে, রেজা ভাইকে সহ পুরো টিম সহ আমরা বলতে চাই, 100% ভুয়ামি। এবং ভয় বলে যদি কিছু থেকে থাকে, সেটা অশরীরী বিষয় নিয়ে আছে, যেটার প্রতি মানুষের জানার আগ্রহ আছে, যে বিষয়গুলোকে আমরা যতটা সম্ভব বিজ্ঞানের আলোকে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি, হুইচ ইজ জিন। সুতরাং ভূত নিয়ে কোনো ধরনের কোনো প্রকার কোনো কিছুতে বিশ্বাসে যাবেন না। ভয় পাওয়ার বিষয় থাকলে আপনি বিজ্ঞানের কাছাকাছি থেকে, সেটার কিউরিয়াসিটির জায়গা থেকে ভয় পান এবং খোঁজেন আসলে বিষয়টা কি। আমি বিলিভ করি ভাই, আমি একদম মানে একদম ব্যক্তিগত জায়গা থেকে বলি, আমি অনেক এই ভূতের গল্প শুনেছি, এটা শুনেছি, ওটা শুনেছি, কখনো আমি ইমপ্রেস হইনি, কিন্তু আমি অনেক লজিক্যাল মানুষ, এই অনুষ্ঠানগুলো করতে গিয়ে আমার এখন ভয় লাগে।
আমি বলবো দর্শক যারা শুনতেছেন এই মুহূর্তে, আপনারা তো আর মূর্খ না, অ্যাটলিস্ট কোন ঘটনাতে লজিক খুঁজবেন, যে গেস্ট যেটা বলে গেল সেটাকে তাকে শিখিয়ে দেওয়া কিনা, নাকি তার মন থেকে বললো, ওটার সাথে যুক্তি কি মিলে কিনা বাস্তবের সাথে। আমি হেঁটে যাচ্ছি, দেখলাম মাথা না একটা লোক পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে,
তিনটা বিড়াল না হঠাৎ করে সামনে চলে আসলো,
দেখলাম আমার সামনে ট্রেন ছিল, ট্রেন হয়ে গেল প্লেন। এটা মানে অবাস্তব বিষয়টা বাস্তবতার সাথে একটা মিল থাকতে হবে, তাই না? আমরা কাউকে খারাপ বলতেছি না, কাউকে ভালো বলতেছি না, আমরা দর্শকদেরকে বলতেছি, লিসেনারদেরকে বলতেছি, আপনারা তো মূর্খ লোক না, জ্ঞানী লোক। আমরা মনে করি আমাদের প্রত্যেকটা শ্রোতা আপনারা জ্ঞানী, আপনারা আছেন বিধায় আমরা বেঁচে আছি, আপনারা যদি না থাকতেন এই ধরনের কোন প্রোগ্রামে থাকতো না দেশে।
এক্স্যাক্টলি, এবং সেটার জন্য একটা অধিভৌতিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, অন্যরকম একটা হরিবল মিউজিক দেয়া, ভাই আমি চাইলে এখনই গলাটা মোটা করে ফেলতে পারি, এখনই স্লো হয়ে যেতে পারি। উই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। আমরা লুসির মতো কিছু করতে চাই, আমরা ম্যাট্রিক্সের মতো কিছু করতে চাই, যেখানে সায়েন্স থাকবে, প্রশ্ন থাকবে, ভয় থাকবে, এবং এই জন্যই আমরা বলি ডর মানে ভয়। অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি, শেষ করেন আপনি।
হ্যাঁ প্রিয় শ্রোতা, আমি আমাকে বিদায় নিতে হচ্ছে,
সময়ের অভাবে
ভাই সময় দেন
আমাকে,
আর ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকে লাইভে যদি হন্ড্রেড প্লেসে যাই সেখান থেকে লাইভ হবে, আর যদি
11:50
ঠিক আজকে অলমোস্ট আজকে লাইভ হবে রাত্রে 11:50, আর এই লাইভ আমরা পেজে রাখবো না। আমি আবার বলতেছি এই লাইভ যারা মিস করবেন তারা মিস করবেন, এটা ইউটিউব ফেসবুক কোথাও থাকবে না, লাইভটা জাস্ট এক ঘন্টা লাইভ চলবে, দেখতে পারেন, দেখবেন, মিস করলে মিস করবেন। ধন্যবাদ
এই জন্য যে এটা লাইভ এর টেস্ট লাইভই পাওয়া উচিত।
রাইট,
থ্যাংক ইউ ভেরি মাচ।
ডর মানে ভয়, এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।